This track was downloaded from FusionBD.com.
Virgil presents Guasha.
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। তো বন্ধুরা, আমরা আর একটু পরে সেই ভয়ের রাজ্যে প্রবেশ করব। আর তার আগে জানিয়ে দিচ্ছি, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টক টাইম এয়ারটেলে, 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টক টাইম এয়ারটেলে, 107টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করুন *778*2525# হ্যাশে। তো আজকে আমাদের শুরুর যে কাহিনী রয়েছে বা শুরুর যে গল্পটা আমরা শুনবো, সেটা পড়ে শোনাচ্ছে সেতু তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। আমরা তারানাথ তান্ত্রিকের আরো গল্প শুনেছি, আজকে আরো একটি নতুন কাহিনী শুনছি। তো ঠিক আছে, সঙ্গে থাকবেন, চলতে এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে আছে শারমিন।
কবি কালিদাস বলে গিয়েছেন, আকাশে মেঘ করে এলে মানুষের চিত্ত আকুল হয়ে ওঠে। আমি কবি নই, তবে আকাশে মেঘ ঘনিয়ে এলে আমার তারানাথের কাছে যেতে ইচ্ছা করে বটে। বর্ষার দিনে মুড়ি আর গরম গরম তেলে ভাজার মতো তারানাথের গল্প একটা আবশ্যিক ব্যাপার। আজ ছুটির দিনটা সকাল থেকে মনে হচ্ছিল হয়তো বা বৃষ্টি হবে, আকাশ ঘোলা, রোদ্রের তেমন তেজ নেই। দুপুরের পরেই কালো মেঘে চারদিক অন্ধকার হয়ে এলো। আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপড়িয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগেই হয়তো তারানাথের বাড়িতে পৌঁছতে পারবো না, কিন্তু মঠ লেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে। গলির মোড়ে সিগারেটের দোকান থেকে তারানাথের জন্য এক প্যাকেট পাফিং শুনিচ্ছি। পেছন থেকে কে যেন বলে উঠল,
এই যে তুমিও এসে পড়েছো দেখছি।
তাকিয়ে দেখি কিশোরী, সে একগাল হেসে বলল,
যাই বলো, লোকটার গল্প বলার একটা কিন্তু দারুণ কায়দা, একেবারে নেশা ধরিয়ে দেয়।
বললাম, তুমি তো তারানাথের গল্প বিশ্বাস করো না, তাহলে আসো কেন?
কে বললে বিশ্বাস করিনি?
গল্পের মধ্যে কেবল বাগড়া দাও, আজে ওজে প্রশ্ন করো।
আরে ওসব তো তারানাথকে উস্কে দেওয়ার জন্য, চটে গেলে ওর ভালো ভালো গল্প বের হবে। চলো চলো, আর দেরি নয়, ওই দেখো ওই জল এসে পড়লে আমার।
বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পেছন ফিরে জানালার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কলকাতার গলি, সেদিকে অবশ্য দেখবার কিছুই নেই। হাত তেনে তফাতেই ঠেলে উঠছে বাড়ির পাশের দেয়াল। তবু তারানাথ দেখলাম বিফোর হয়ে বাইরে তাকিয়ে আছে। আমাদের পায়ের শব্দে সে পেছনে ফিরে বলল, এই যে তোমরা এসো এসো বসো, ভাবছিলাম তোমরা হয়তো এসে পড়বে এমন দিনটা। কিশোরী বলল,
আমরা ভাবলাম এই গল্প শুনবো, তা আপনার পুরনো অভিজ্ঞতা থেকে একটা গল্প বলুন না।
বলবো বলবো, আগে একটু যা হোক। তারানাথ উঠে ভেতরে গিয়ে চায়ের কথা বলে এলো, তারপর তক্তপোষে জমিয়ে বসে বলল, কলকাতায় বর্ষা ডুব তোমরা দেখতে পাও না, আমরা গ্রামের ছেলে বুঝলে, খল খুলিয়ে ভাসিয়ে এক নাগারে 3-4 দিন বাদলে হওয়ার পর কখনো গামছা দিয়ে কই মাছ ধরতে বেরিয়েছো? আমরা যেতাম তারপর বাড়ি ফিরে এক বাটি নুন নিয়ে বসে সারা গা থেকে চোখ ছাড়াতাম, মা এসে বকুনি দিতেন বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য। কিশোরী স্পষ্টত উসফুস করতে লাগলো, বাইরে ঝুমঝুম বৃষ্টি নেমেছে, ঘরের ভিতর ঘন হয়ে উঠছে ছায়া, মনে হচ্ছে যেন আমরা 3টে প্রাণী ছাড়া জগতে আর কেউ কোথাও নেই। এখন কি আর দার্শনিক তত্ত্বের আলোচনা ভালো লাগে? এই সময় ভেতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমাদের গল্প চাই না, আচ্ছা আজ একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাচ্ছি, আমারই পরিবারের একটি মেয়ের জীবনে ঘটেছিল। একদিনের ব্যাপার নয়, অনেক দিন ধরে একটু একটু করে ঘটেছে। পান খাবে? যাক গল্পটা শোনো তবে। পাসিংশো ধরিয়ে তারানাথ গল্প শুরু করলো, তোমরা তো জানো আমি 91 পরিবারের মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় 50 খানা পাত পড়তো, আপন কাকা জেঠারা তো ছিলেনই, বাবার এক দূর সম্পর্কে ভাইও আমাদের সংসারে থাকতেন। আমরা ভাই বোনরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম। কাকা লেখাপড়া বিশেষ জানতেন না, বোধহয় ক্লাস 3-4 অবধি পড়েছিলেন, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকাল থেকে দেখতাম তিনি কোদাল হাতে বাড়ির পেছনে জমি কুপিয়ে লাউ কুমড়োর চারা বসাচ্ছেন, নয়তো কুড়ুল নিয়ে সংসারের জ্বালানি কাটিয়ে বেড়াচ্ছেন। আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয়, তখনকার দিনে পাত্রের বড় চাকুরি বা ব্যবসায়ী হবার দরকার হতো না, যা হোক খাবার সংস্থান থাকলেই চলত। তাছাড়া বাবা কাকারা বোধ হয় কয়েক বিঘে জমি রাঙা কাকার নামে লিখে দিয়েছিলেন, তার ফসলে দুটি প্রাণীর না চলার কথা না। কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিলেন, কোনো অহংকার ছিল না চরিত্রে, সবার কাজ একবারই করে দিচ্ছেন, উঁচু গলায় কথা বলতে জানেন না, এমন মানুষকে কেনা ভালোবাসবে। বাংলা বিহারের একেবারে প্রান্তে একটি ছোট শহরে তার বাপের বাড়ি। বোধহয় দূরে ভিন্ন পরিবারের মানুষ হয়েছিলেন বলেই পারাগার সংকীর্ণতা কাকিমের মধ্যে ছিল না। সবচেয়ে তিনি ভালোবাসতেন আমার ছোট ভাইজি বিরাজওয়ালাকে। বিরাজ তখন খুবই ছোট, বছর পাঁচ ছ বয়স হবে, সেও কাকিমার বিষম ভক্ত হয়ে পড়ল। কাকিমার কাছে খায়, তার সঙ্গে দুপুরবেলা শুয়ে গল্প শুনে, সারাদিন কাকিমার আঁচল ধরে পেছন পেছন ঘুরে। কাকিমা বলতেন, বিরাজ আর জন্মে আমার মেয়ে ছিল। এর বছর দুই তিন পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা কারোর মনে আসেনি কোনোদিন, আসবার কথাও নয়। পাড়াগায় নিতান্ত স্বাভাবিক আর পাঁচটা মেয়ের মতোই। কিন্তু বিরাজের আট ন বছর বয়সের একটা ঘটনায় আমাদের খটকা লাগে। প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারেরই নানা রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু পরপর তেমন ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। বিরাজ আমার ছোট কাকার মেয়ে। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছেন। বিরাজ বসে আছে পাশে। কাকিমা পুজোর আরম্ভ করবার আগে বিরাজ একবার বলল, মা আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে, বিকেলে করে দেবে মা? কাকিমা রাগ করে বললেন, বকিস না, এখন ওঠ এখান থেকে। ধমক খেয়ে বিরাজ চুপ করে মায়ের পাশে বসে রইল। ঠাকুর ঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হলো গৃহদেবতা শ্যামসুন্দরের মূর্তির সামনে শ্বেতপাথরের বড় গ্লাসের জল আজ বদলে দিতে ভুলে গিয়েছেন। গ্লাসটা নামিয়ে মুখের পাথরখানা সরালেন কাকিমা। জল বদলাবার জন্য গ্লাসটা নামিয়ে পাথরের ঢাকনাটা খুললেন, কিন্তু এ কি, জল কোথায়? গ্লাসটা ভর্তি তালের বড়ায়, এখনো গরম। এ নিয়ে সেদিন খুব হইচই হয়েছিল, সবারই কথা, সবার মনে একটা খটকা লেগে রইল। এর মাসখানেক বাদে হলো আর এক কাণ্ড। সেদিন সকালে বিরাজ হঠাৎ বায়না ধরলো আজ দুপুরে সে আলু ভাতে ভাত খাবে। আজকাল সন্ধ্যা হাতে একটু অদ্ভুত ঠেকবে, আলু ভাতে ভাত কি এমন একটা জিনিস যার জন্য বায়না করতে হবে? কিন্তু তখনকার দিনে পাড়াগায় আলু রীতিমতো দুষ্প্রাপ্য তরকারি, লোকের বাড়িতে সবসময় মজুদ থাকতো না, অনেকে খেতেও না, হাটের দিন কেউ শখ করে কিনে আনতো। কাকিমা বললেন, এখন তো ঘরে আলু নেই, ভাতও চলে গিয়েছে, ওবেলা হাট থেকে এনে দেবো, রাত্রে খেয়েও। মায়ের বকুনের ভয়ে বিরাজ চুপ করে গেল। কিন্তু একটু পরেই রান্নাঘর থেকে কাকিমা এসে আঁচলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন, আচ্ছা আজ অত আলু সিদ্ধ কে দিয়েছে বলতে পারো, কে খাবে? ছোট কাকিমা অবাক হয়ে বললেন, আলু সিদ্ধ ভাতে? আমি তো দেইনি। আবার হয়েছে হলো, এবারও কর্তারা যুক্তিসহ ব্যাখ্যা দিলেন, কিন্তু মনের ধাঁধা কারোই ঘুচল না। এর পরের ঘটনার কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়া চলে না। সবারই মনে হলো বিরাজের নিশ্চয়ই একটা অপ্রাকৃত ক্ষমতা আছে। ছোট কাকা বৈষয়িক কি কাজে সদরে গিয়েছিলেন, দু তিন দিন উকিলের বাড়ি থেকে কাজ ছেড়ে ফিরবেন। কাকা সদরে যাবার দুদিন বাদে এক বিকেলে খুব ঝড় বৃষ্টি হলো। ঝড় থেমে গিয়েও বৃষ্টি চলল রাত প্রায় নটা পর্যন্ত। বিরাজ সে রাত্রিতে শুয়েছিল কাকিমার কাছে। অনেক রাত্রিতে, তখন বোধ হয় একটা কি দেড়টা হবে, রাঙা কাকিমা হঠাৎ জেগে গিয়ে দেখলেন বিরাজ বিছানা থেকে নেমে যাচ্ছে। কাকিমা অবাক হয়ে বললেন, কোথায় যাচ্ছিস? বিরাজ প্রথমে উত্তর দিল না, মশারি তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল। রাঙা কাকিমা দৌড়ে গিয়ে পেছন থেকে ধরলেন, কি হয়েছে তোর, কথা বলছিস না কেন? বিরাজের চোখ ঈষৎ বিস্ফোরিত, যেন কিছু দেখতে বা শুনতে পাচ্ছে না, কাকিমা জোরে বকুন দিলেন, কিন্তু একইভাবে শক্ত হয়ে তাকিয়ে থাকলো বিরাজ। বলল, দরজা খুলে দাও, বাবা এসেছে। বিরাজের রকম সকম দেখে ভয় পেয়ে রাঙা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকলেন। সেই ডাকে বাড়ির প্রায় সবাই উঠে এলো, সবার একই প্রশ্ন, কি হয়েছে? বিরাজ কেবল বলল, দরজা খুলে দাও, বাবা দাঁড়িয়ে থাকবে নাকি বাইরে? শেষে বাবা বিরক্ত হয়ে বললেন, চল দেখি তোর কেমন বাবা এসেছে দেখি, বাবা এলে ডাকতো না? বাইরের দরজা খুলে দেখা গেল কোথাও কেউ নেই, রাত্রির ঝিমঝিম করছে। ততক্ষণে বিরাজও সেই ভাবলেশহীন শূন্য দৃষ্টি কেটে গিয়ে সে একটু স্বাভাবিক হয়েছে। সবাই মিলে তাকে বকাবকি করে দরজা বন্ধ করতে যাবে, হঠাৎ দেখা গেল বাড়ি থেকে কিছু দূরে আমবাগানের মধ্যে কিসের আলো, কাদের যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। বাবা হেঁকে বললেন, কে কে আসলে? ছোট কাকার গলায় উত্তর এলো,
দাদা আমি
ছোট ব্যথা বটে। সদর থেকে রওনা দিয়ে মাঝপথে ঝড় বৃষ্টিতে পলাশপুরের মোরলের বাড়ি আশ্রয় নিয়েছিল। তারা না খাইয়ে ছাড়েনি, সঙ্গে লোকও দিয়েছে। এরপরে কয়েক মাস কিছুই না, হঠাৎ একদিন বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন, যাবেন আমার জেঠু তো বোনের বিয়ের বাজার করতে। তাকে বিরাজ বলল, জেঠু আজ তুমি কোথাও যাবে না।
কেন রে, কেন যাবো না, কি?
না তুমি যাবে না। বাবা অবশ্য তা সত্ত্বেও বেরোচ্ছিলেন, মা আটকে দিলেন এই বলে যে বিরাজের ব্যাপারটা তো জানোই, আজকে থেকেই যাও। অগত্যা বাবা থেকে গেলেন। দুদিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবা যাওয়ার কথা ছিল সে ট্রেন বর্ধমান ছাড়িয়ে কি একটা ছোট স্টেশনে ঢোকার মুখে উল্টে গিয়েছে, বহু লোক হতাহত হয়েছে। এর কিছুদিন পরে খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গিয়েছেন। কাকিমার মা ছিলেন না, ছোটবেলা থেকে বাবার কাছেই মানুষ। যে ভদ্রলোক খবর দিতে এসেছিলেন তিনি বললেন, মারা যাওয়ার আগে উইল করে কাকিমার বাবা তার সম্পত্তি ছেলেমেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছেন। কাকিমার ভাগে পড়েছে বসত বাড়িটি। রাঙা কাকা সবার সঙ্গে পরামর্শ করলেন, ঠিক হলো ওই বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকায় রাঙা কাকা এখানে কিছু জমি জমা কাকিমার নামে কিনবেন। তবে উইলের প্রবেশ নেওয়া, খদ্দের জোগাড় করা এবং বাড়ি বিক্রির ব্যবস্থা করা ইত্যাদির জন্য কাকা কাকিমা হয়তো দু তিন মাস সেখানে গিয়ে থাকতে হবে। আমাদের বাড়িতেই কাকিমা চতুর্থীর শ্রাদ্ধ করলেন। তারপর রাঙা কাকা তাকে নিয়ে গেলেন শ্বশুর বাড়ি। যাবার আগে রাঙা কাকিমা বিরাজকে কোলে নিয়ে আদর করে গেলেন। মাস দেড়েক পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি গুড় দিয়ে জল খাবার খাচ্ছি রোয়াকে বসে। এমন সময় বিরাজ আমার মাকে বলল, জেঠিমা কাল রাত্রিরে রাঙা কাকিমা কখন এসেছে দেখছি না তো। মা অবাক হয়ে বললেন, সে তো আসেনি। বাবা ভিতর বাড়িতে এসে বিরাজের গায়ে হাত তুলে আদর করে বললেন,
কি হয়েছে মা, রাঙা কাকিমার ব্যাপারে কি বলছিলি?
কাল রাত্রিরে রাঙা কাকিমা এসেছিল তো,
তুই স্বপ্ন দেখেছিস, মৌমা তো আসেনি।
বিরাজ আপত্তি করে বলল, না জেঠু স্বপ্ন না, আমি যে পরিষ্কার দেখলাম কেমন সুন্দর লাল পাড় নতুন শাড়ি পরেছিল আর কি সিঁদুর দিয়েছে মাথায়, বাপ্পা চুল সব সিঁদুরে মাখামাখি। বিরাজের কথাটা কিছুক্ষণের মধ্যেই বাড়ির মধ্যে রাষ্ট্র হয়ে গেল। মা কাকিমারা পরামর্শ করতে লাগলেন, একজন পুরুষ মানুষ কেউ গিয়ে খোঁজ করে এলে ভালো হয়। পরদিন বিকেলে মেজ কাকা যাবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন, কিন্তু তারা রওনা দিতে হলো না। পরের দিন সকালবেলা রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত, চুল উস্কো খুস্কো, পা খালি, বাড়ির দাওয়ায় বসে দু একবার ফ্যালফ্যাল করে তাকিয়ে হঠাৎ তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। মাত্র তিন দিনের জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা। আরো শোনা গেল পূজোয় পড়বেন বলে কাকিমাকে একখানা ভালো লাল পাড় শাড়ি কিনে দিয়েছিল রাঙা কাকা, শেষ যাত্রার সময় সেটা পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুরের কৌটো উপর করে দিয়েছিল মাথায়। একেবারেই স্তব্ধ হয়ে গেলেন কেবল রাঙা কাকা। যে মানুষ হাতে কাজ না থাকলে ছটফট করত সে সারাদিন বসে আছে ঘরের রোয়াকে। একদিন সকালে উঠে দেখা গেল রাঙা কাকার ঘরের দরজা খোলা, তিনি নেই। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চলল কিন্তু রাঙা কাকা আর কোনোদিন ফিরে এলেন না। বছর ঘুরে এলো, বাড়ির মাঝখানের উঠোনের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ ব্যবহার করে না, বন্ধই পড়ে আছে। একদিন কিভাবে গল্পে গল্পে কারোর আর প্রদীপ দেবার কথা মনে পড়েনি। অন্ধকার বেশ গাঢ় হতে হঠাৎ মেজ কাকিমা বললেন, যা তো মা বিরাজ একটা প্রদীপ জেলে তুলসীতলায় দিয়ে আয়। একটু পরেই বাইরের উঠোন থেকে বিরাজের গলার চিৎকার ভেসে এলো পরপর দুবার।
Hello listeners, this is Ridai Khan and you are listening my show The HK Show every Saturday night 9 to 11 p.m. only on ABC Radio FM 89.2.
কাকিমারা দৌড়ে গেলেন, বড় বাড়ি থেকে কাকা জেঠারা ছুটে এলেন। তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁদছে বিরাজ, পায়ের কাছে মাটিতে প্রদীপটা পড়ে আছে, তেল ছড়িয়ে পড়েছে উঠানে।
কি রে কি হয়েছে, অমন চেঁচে উঠলি কেন?
বাবা বললেন। বিরাজ কাঁপা কাঁপা গলায় আগুন তুলে রাঙা কাকার ঘরের দিকটা দেখিয়ে বলল, রাঙা কাকিমাকে দেখলাম ওইখানটায় দাঁড়িয়েছিল, সবাই চুপ, বিরাজ মিথ্যা বলবে না। আর তার বিশেষ অপ্রাকৃত ক্ষমতা ব্যাপারটা এখন প্রায় প্রমাণিত। তবু বাবা একবার বললেন, যা কি যথা বলছিস, অন্ধকারে ভুল দেখে থাকবি
না। জেঠু আমি ঠিক দেখেছি, সাদা কাপড় পরা ছিল। ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বলল, তারপর আবার ঢুকে গেল।
ঘর থেকে বেরিয়ে
বাবা গিয়ে রাঙা কাকার ঘরের দাওয়ায় উঠে দরজায় লাগানো তালা টেনে দিলেন।
তা কি করে হবে, এই তো তালা বন্ধ।
বুঝিয়ে সুঝিয়ে বিরাজকে ঠান্ডা করে ভেতরে নিয়ে আসা হলো। তখনকার মতো চাপা পড়ে গেলেও এরপর থেকে বিরাজ ঘন ঘন রাঙা কাকিমাকে দেখতে শুরু করলো। ছোট কাকা গিয়ে কোথা থেকে এক ভূতের রোজা ডেকে আনলেন। লোকটাকে দেখে আমার আদৌ শ্রদ্ধা হলো না। তখন আমি একটু বড় হয়েছি, গ্রামের সাধু সন্ত এলে সেখানে ধর্ণা দিয়ে পড়ে থাকি, লোক চিনবার সামান্য ক্ষমতা হয়েছে। ভূতের রোজায় ঘন্টা দুয়েক ধরে উঠানে নানান বিচিত্র ক্রিয়াকলাপ করলো। সে দক্ষিণা নিয়ে বিদায় হবার পর সেদিন বিকেলেই বিরাজ আবার রাজ কাকিমাকে দেখতে পেল এবং সে স্পষ্ট দেখল হাতে কিছু একটা, আর সেটা একটা জল পুতুল। এরপর ছোট কাকা আর একজন ভালো রোজা আনবার প্রস্তাব করেছিলেন, কিন্তু এবার বিরাজ নিজে বারণ করল, না বাবা গুণী নেন না।
কেন রে,
রাঙা কাকিমা আমাকে কত ভালোবাসত, মরে গিয়ে কি আমার ক্ষতি করতে চাইবে, হয়তো আমাকে ভুলতে পারেনি বলে আমার কাছে আসে। দিন কাটতে লাগলো, মাস দুই তিন হয়তো কিছু হলো না, আবার একদিন বিরাজ কাকিমাকে দেখতে পায়। প্রথম জীবনে পা দিয়ে আমি বাড়ি থেকে পালালাম গুরুর খোঁজে। একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ের তোড়জোড় হচ্ছে, ভালো একটা সম্বন্ধ এসেছে গোয়ারি কৃষ্ণনগর থেকে। আশীর্বাদ ছেড়ে পাত্রপক্ষের লোকেরা বিকেলবেলা চলে গেছেন, তারা সন্ধ্যার ট্রেন ধরবেন। সঙ্গে আমাদের বাড়ি থেকে লোক দেওয়া হলো স্টেশন অবধি পৌঁছে দেওয়ার জন্য। সেই দিন রাত্রিরে বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে মা আর বাবা উঠে দেখতে গেলেন, ছোট কাকিমার পাশেই শুয়েছিল বিরাজ। কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজের দিকে তাকিয়ে আছেন আর বিরাজ অঝোর ধারায় কাঁদছে। মাঝরাত্রিরে ঘুম ভেঙে বিরাজ নাকি দেখতে পায় মশারির ঠিক বাইরে রাঙা কাকিমা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কি বলবার চেষ্টা করছেন, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। কি করুণ বিধ্বস্ত মুখ রাঙা কাকিমার। বিরাজ কেঁদে ফেলে বলে, কেন বারবার আসছো রাঙা কাকিমা, কি বলবে, কি কষ্ট তোমার। উত্তরে কাকিমা দুহাতে ধরে রাখা কি একটা জিনিস সামনে বাড়িয়ে দেন, সে হাতে জল পুতুল। কি সুন্দর, ঠিক যেন একটা সত্যিকারের বাচ্চা। এই সময় ছোট কাকিমা জেগে উঠতে রাঙা কাকিমার শরীর যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে গেল। পরদিন সকালে বাবারা সব ভাই মিলে পরামর্শ সভা বসালেন। আলোচনার বিষয় ছিল এই, বিরাজের বিয়ে হতে চলেছে, বিয়ের পরেও যদি সে এরকম রাত বিরাতে চেঁচামেচি করে তাহলে তার শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে, পরে এ নিয়ে মহা অশান্তি সূত্রপাত হতেও পারে, আবার কি একজন রোজা ডাকা হবে, আর কি করা যেতে পারে। সবার মতামতে রোজা ডাকার দিকে যাচ্ছে দেখে আমার খুবই খারাপ লাগলো। প্রেত বিতরিনী মন্ত্র অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ পাড়া গায়ে বুজরুকের দল তার কিছুই জানে না, আমি জানি। কিন্তু রাঙা কাকিমাকে আমরা সবাই খুব ভালোবাসতাম, তাকে তাড়াবার জন্য কোনো ক্রীড়া অনুষ্ঠান করতে কেমন যেন বাধা বাধা টিকতে লাগলো। তাছাড়া ওই মন্ত্র পাঠ করবার সময় যে আত্মাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে তার খুবই কষ্ট হয়। এই কষ্টের মধ্যে রাঙা কাকিমাকে ফেলতে মন চাইল না। অবশ্য একটা কাজ করা যায়, বিরাজকে একটা কবচ করে দিতে পারি, সেটা হাতে ধারণ করলে কোনো আত্মা ইচ্ছা করলেও ওকে দেখা দিতে পারবে না, যা যা লাগবে জোগাড় করতেও বিশেষ অসুবিধাও হবে না। বামাবর্ত শঙ্খের চূর্ণ আর তিনটে কাকের বাসা আছে এমন নিম গাছের সে করার অংশ চাই, তার সঙ্গে মেশাতে হবে। না তোমাদের কাছে এসব বলা বৃথা। ওই যে কিশোরী হাসছে, কিশোরী তৎক্ষণাৎ গম্ভীর হয়ে বলল,
না না আমি অবিশ্বাস করে হাসি না মোটেই, আসলে আপনি মাঝে মাঝে এমন সব জিনিসের নাম করেন যা আমাদের দৈনন্দিন জীবনে একেবারেই অপরিচিত, শুনলে হাসি পেয়ে যায়। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, বিরাজের এই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি মত?
তারানাথ বলল, বিরাজ খুব ভালো মিডিয়াম ছিল, তখন ততটা বুঝতে পারিনি, এখন আন্দাজ করতে পারি। তুলা রাশি চন্দ্রপ্রবল, এমন জাতিকার এটা হতে পারে, হবে যে এমন কোনো কথা নেই। জামরতন্ত্রের নিয়ম অনুযায়ী কবচ করে দিলে জাতক বা জাতিকার এই গুণ সাময়িকভাবে লোপ পায়, আর বিরাজ যে মিথ্যে বলছে না এটা ওর মনের কিংবা চোখের ভুল নয়। আর বিরাজ যে মিথ্যে বলছে না বা এটা ওর মনের কিংবা চোখের ভুল নয় তা আমি সহজে বুঝতে পেরেছিলাম, কারণ তোমরা তো জানোই আমি প্রেতাত্মার অস্তিত্ব টের পাই। বিরাজের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ আমি বুঝতে পেরেছিলাম। আমরা বললাম, কি করে বলছেন আপনি, দেখতে পান? দেখতে তো পাই, তবে সবসময় দেখবার প্রয়োজনও হয় না, আমি গন্ধ দিয়ে বুঝতে পারি। কিরকম গন্ধ?
যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেখানকার আবহাওয়ায় একটা অদ্ভুত গন্ধ থাকে। অনেকদিনের বন্ধ ঘরের ভেতর যেমন একটা ছাতা ধরা ব্যবসা গন্ধ পাওয়া যায় সেইরকম, সেই সঙ্গে সমস্ত শরীরে মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। এটা অবশ্য আমি তোমাদের ভাষা দিয়ে ঠিক বোঝাতে পারবো না। আসলে বাড়ির লোকেরা আমাকে একেবারেই হিসেবের বাইরে দেখেছিল, অপদার্থ, বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে কোনো কাজ হওয়া সম্ভব নয়, এই ছিল ধারণা প্রত্যেকের। আমি বললাম, একবার দেখুই না, ফল না হলে খুলে ফেলে দিও। তাও বাবা বোধ হয় রাজি হতেন না, কিন্তু ছোট কাকিমা বললেন, আচ্ছা ও দিক না কবজ, বিশ্বাসেও তো ফল হয়, অনেকে অনেক কিছু করলো, একবার ওটা করে দেখি। তিন চার দিনের মধ্যে কবজ তৈরি করে বিরাজের হাতে পড়িয়ে দিলাম। এরপর মাস দুই সেবা বাড়িতে ছিলাম, তার মধ্যে বিরাজ আর কখনো রাঙা কাকিমাকে দেখেনি। বাবা পর্যন্ত বলতে বাধ্য হলেন, না ছেলেটা কিছু বিদ্যে শিখেছে বটে, গ্রাম অঞ্চলে এসব খবর খুব দ্রুত রটে। আমার দেওয়া কবজের গল্প কিছুদিনের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ল। একবার বাবা এসে বললেন, দুজন লোক তোকে ডাকছে, বাইরে বসে রেখেছি, যা। যা হোক, এর মধ্যেই বিরাজের বিয়ের দিন ঠিক হয়ে গেল। বিকেলে মেয়ে বিদায়ের সময় হইল। ভেতর বাড়ির দালানে আসন পেতে মেয়ে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে, বাইরে খোদা বক্সের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। রওনা দেবার সব আয়োজন সমাপ্ত, জিনিসপত্র যা সঙ্গে যাবে তা বেঁধে তুলে দেওয়া হয়েছে ঘোড়ার গাড়ির ছাদে। কেবল বর বউয়ের জামা কাপড় আর গয়না যাবে একটা লাল রঙের স্টিলের ট্র্যাঙ্কে, সেটা বিরাজের ঘরেই রয়েছে, যাবার সময় সে নিয়ে যাবে। আশীর্বাদের পর্ব মিটে গেলে মেয়ে জামাইকে নিয়ে যাওয়া হলো ছোট কাকিমার ঘরে, সেখানে লক্ষ্মীর আসনের সামনে ওদের প্রণাম করিয়ে নিয়ে তারপর গাড়িতে তুলে দেওয়া হবে। ঘরে ঢুকবার মুখে চৌকাঠের কাছে থমকে দাঁড়ালেন মা, এ কি এগুলো এমন করলো কে? ঘরের সামনে চৌকাঠের বাইরে কে যেন বিরাজের লাল চাঙটা টেনে বার করে ভেতরে জিনিসপত্র ছিঁড়িয়ে ছুটিয়ে একাকার করেছে, মুখে মাখবার পাউডারের কৌটোটা ঢাকনা খোলা অবস্থায় পড়ে, তার থেকে মুঠো মুঠো পাউডার চারিদিকে ছড়িয়ে কেউ যেন খেলা করছে। মা তাড়াতাড়ি ট্র্যাঙ্কের ভেতর হাতে দেখলেন, না জামাইয়ের শালের নিচে গয়নার বাক্স ঠিকই আছে। তাহলে এর মানে কি? চোর হলে গয়নার বাক্সই তার লক্ষ্য হবে, কোনো শিশুর দুষ্টুমি বলে মনে করা যেত, কিন্তু অত ছোট শিশু তো বাড়িতে কেউ নেই। মা আর ছোট কাকিমা জিনিসগুলো আবার গুছিয়ে বাক্সে ভরে দিয়ে ট্রাঙ্কের ডালা বন্ধ করতেই যারা কাছাকাছি দাঁড়িয়েছিল তারা বিস্ময়সূচক শব্দ করে উঠল। ট্রাঙ্কের লাল রঙের ডালার উপরে পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ, একটি শিশু যেন হাতে পাউডার মেখে মনের আনন্দ ছাপ দিয়েছে, কিন্তু অত ছোট বাচ্চা তো কেউ নেই আমাদের বাড়িতে। ছাপগুলো খুবই ছোট ছোট হাতের, প্রায় সদ্যজাত শিশুর মতো, কিন্তু এত ছোট বাচ্চা কি নিজে বসে খেলা করতে পারে? ব্যাপারটা রহস্যই রয়ে গেল। বিরাজ আর তার স্বামী রওনা হয়ে যাবার পর এ নিয়ে অনেক আলোচনা হলো বটে, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলো না কেউ। এর কিছুদিন পরে আমি আবারও বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে বাংলা আর বিহারের সীমান্তে একটা ছোট শহর মতো জায়গায় গিয়ে পড়েছি। সেখানকার মুদি দোকানে চিড়ে আর গুড় কিনবার সময় মুদিকে জায়গাটার নাম জিজ্ঞেস করলাম। মুদি বলল, ছোট রামপুর বাবুজি। আমি চমকে উঠলাম, এই ছোট রামপুরই ছিল রাঙা কাকিমার বাপের বাড়ি। শরীর খুব ক্লান্ত ছিল, ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়া যাক। বিড়ি ধরাতে গিয়ে দেশলার আলোতে প্রথম চোখে পড়লো লোকটাকে। একটু চুপ করে থেকে ভাবলাম যে কি প্রসঙ্গে কথাবার্তা চালানো যায়। তারপর মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে এমন কথা জিজ্ঞেস করাই ভালো। ঘরের কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তুমি কতদিন আছো এখানে? অদ্ভুত কিছু দেখনি বা এমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গেছে?
কেন দেখব না, এমন একটা ঘটনা দেখেছি যা কোনো দিনও ভুলতে পারবো না।
কি ঘটনা?
অনেক বছর আগে এই শ্মশানে একজন লোক তার স্ত্রীকে দাহ করতে এসেছিল, অল্প বয়সের বউ, লাল পাড় শাড়ি পরিয়ে, মাথার সিঁদুর দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল।
আমি নড়ে চড়ে সোজা হয়ে বসলাম, এই ঘটনা যেন বড্ড চেনা লাগছে। তাহলে কি এই লোকটা রাঙা কাকিমার দাহ কার্য সাক্ষী?
কদিনের জন্য এসেছিল তারা, কাজ শেষ করে ফিরে যাবার কথা, বউয়ের হার ফেরা হলো না, আকাশে মেঘ ঘন হয়ে আসছিল, পাশে বৃষ্টি এসে পড়ে, এই ভয়ে ডোমেরা বাঁশ দিয়ে চিতা খুঁচি দিচ্ছিল তাড়াতাড়ি কাজ সারবার জন্য। এখানেই জন্ম হয়েছিল বউটার, আবার এখানে এসেই মরল।
আমার আর কোনো সন্দেহ ছিল না, রাঙা কাকিমার শেষ কাজের কথাই বলছে এই লোকটা। আশ্চর্য যোগাযোগ তো, আমি জীবনে আজ প্রথম এখানে এলাম তাও না জেনে, আর এসেই লোকটার সঙ্গে আলাপ। খুবই দুঃখের কথা বটে, কিন্তু মানুষ তো মরেই, বিশেষ করে এই ঘটনাটা তোমার মনে আছে কেন?
মনে রাখার কারণ আছে, বউটার পেটে বাচ্চা ছিল,
আমি চমকে উঠে বললাম, কি বলছো তুমি, এ কথা কেউ জানতো না?
না, বউটা ভেবেছিল আর কিছুদিন বাদে স্বামীকে বলবে, তার সময় পায়নি। কিন্তু বাঁশ দিয়ে খোঁচাবার সময় ডোমেরা বুঝতে পেরেছিল, তারা বলেছিল মানুষটাকে, পেটে সন্তান থাকলে তাকে আলাদা করে দাহ করতে হয় জানো তো, নইলে দুজনের কারোরই মুক্তি হয় না। আহা, বউটার বড় শখ ছিল একটা সন্তানে, সে শখও মিটল না, মুক্তিও হল না। মুক্তি না হওয়ার কি যন্ত্রণা তা কেবল বদ্ধ আত্মাই জানে। তাই বুঝে নিজের যন্ত্রণার কথা জানাবার জন্য সে বারবার বিরাজের কাছে গিয়ে এতক্ষণ মেরুদণ্ড টান করে শুনছিলাম, এবার লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, সে কি, তুমি বিরাজের নাম জানলে কি করে, কে তুমি? কোনো উত্তর নেই, ঘরে স্তব্ধতা। দেশলাই জ্বালালাম, কেউ কোথাও নেই। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটেছে। ঘরে যে ছিল সে দরজা দিয়ে বেরুলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারিদিকে তাকালাম, কোথায় গেল সে? ঠিক এই সময়ে এক ঝলক বাতাসে ভেসে এলো একটা সোদা গুমো ভ্যাপসা গন্ধ, অচেনা বক্তার পরিচয় প্রকট করে দিয়ে গেল। ভেবে দেখলাম সব ঘটনাই একই সূত্রে গাঁথা, রাঙা কাকিমার যন্ত্রণা কাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্যাঙ্কের উপর ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতে ডাল পুতুল আর সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল, দেখতে পেত, কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না। শুনতে পেলে অনেক আগেই গোলযোগ মিটে যেত। রাত্রি ক্রমে গভীর হতে লাগলো, একা বসে রইলাম ভীমা নদীর পারে। পরের দিন সেখান থেকে রওনা হয়ে সোজা গয়ায় এসে রাঙা কাকিমা এবং তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করি। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র সব গোছাচ্ছেন, হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই সঙ্গে কি আরো একজনের নামে পিণ্ড দেওয়া যাবে, একসঙ্গে করে নিতে পারবেন? পুরোহিত বললেন, কেন হবে না, মূল্য কিছু ধরে দেবেন, এখন কার নাম হবে, কি গোত্র তার? পুরোহিতকে রাঙা কাকার নামটা বললাম।
এয়ারটেল প্রেজেন্স কুয়াশা আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর এতক্ষণ শুনলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তারানাথ তান্ত্রিকের গল্প, পড়ে শুনিয়েছি সেতু। এর পরে রয়েছে আমাদের মূল কাহিনী, আজকে কুয়াশার মূল গল্প। সেই গল্পে যাবার আগে জানিয়ে দিচ্ছি আরো একবার, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলের বন্ধুদের সাথে চলবে টেস্ট ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টকটাইম, এয়ারটেলে 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টকটাইম, এয়ারটেলে 160টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করুন *778*2525# হ্যাশে। তো শুরু করব আজকের মূল কাহিনী। আজকের মূল কাহিনী লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা। এখন শুনবো গল্পের প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে, আছি আমি শামি। পৃথিবীতে গতকালের যা অলৌকিক রহস্য, তা আজকে ভেঙে চুড়ে আগামীকাল ভেদ করা যায়। আর এই কাজটা করে বিজ্ঞান। রহস্য আর বিজ্ঞান সমান্তরালে পথ চলে। যা কিছু রহস্যের কুয়াশায় ধোয়াতে, বিজ্ঞান তার যুক্তি তর্ক প্রমাণ দিয়ে তাকে স্বচ্ছ করে। কিন্তু তারপরও রহস্য, অলৌকিক এই বিষয়গুলো একইভাবে নতুন কোনো রূপে বিরাজ করে। মানুষ কি সত্যি কোনোদিন রহস্য, অলৌকিক, অশরীরী, অতৃপ্ত আত্মা, ভূত প্রেত এই শব্দগুলো থেকে পৃথিবীকে মুক্ত করতে পারবে? নাকি বিজ্ঞানের ঠিক উল্টো পিঠেই রহস্য ততদিন মানুষকে নিয়ে খেলবে যতদিন মানুষ অথবা পৃথিবী বেঁচে থাকবে? আজকের গল্পের রহস্য বিজ্ঞান হয়তো কোনোদিন ভেদ করবে ঠিকই, কিন্তু কে জানে নতুন কোনো অলৌকিক রহস্য আবার বিজ্ঞানকে কোনো ফাঁদে ফেলবে না? চলুন আমার সঙ্গে আজকের অলৌকিক রহস্য ফাঁদে পাবার। ময়মনসিংহ শহর থেকে বেশ খানিকটা বাইরে একটা প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের চাইল্ড স্পেশালিস্ট সরবার হোসেন, বলতে গেলে একদম নতুন জয়েন করেছেন তিনি। খুব বেশি দিন হয়নি তিনি এখানে এসে চাকরি করছেন। মজার ব্যাপার হচ্ছে তিনি এই কলেজ থেকে পাশ করেছেন, অথচ তার শহরের কোলাহল ছাড়া ভালো লাগে না। চুপচাপ শান্তশিষ্ট পরিবেশ তার ঠিক কখনোই পছন্দ নয়। অবশ্য অনেকদিন এখানে থাকতে থাকতে হয়তো ঢাকা শহরের পরিবেশটা একটু বেশি মিস করেন। পাশ করার পর ভেবেছিল ঢাকায় কোথাও জয়েন করবে, অথচ ওই যে লোকে বলে না কপালের নাম বিধিরা। হাসপাতালটা বেশ খানিকটা শহরের বাইরে বলে চারপাশ কেমন ফাঁকা মাঠ, না ঠিক মাঠও নয় ধান ক্ষেত, একসঙ্গে কয়েক একর জমিতে মেডিকেল কলেজটা তৈরি করা হয়েছে। চারপাশের বাউন্ডারি ঘিরে নানান গাছগাছালি। সন্ধ্যের পর থেকে আধার জালে চারপাশে গাছের মাথায় ঘাপটি মেরে বসে রাখ। বর্ষার সিজন শেষ, তবু হুটহাট বৃষ্টি যেন নেমেই যায়। আজও মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে। সবার ভাবছে বৃষ্টি বদলার রাতে ডিউটি হলে মন্দ হয় না, কেননা বৃষ্টির শব্দই তো প্রকৃতির এক ধরনের আনন্দ কোলায়। একজন নার্স আর ডক্টর সরোয়ারের আজ নাইট ডিউটি। বাচ্চাদের মধ্যে বেশিরভাগই আজ গতকালের চেয়ে কিছুটা ইম্প্রুভ করেছে। আর ডক্টর এয়ার খানের আন্ডারে সরোয়ার কাজ করছেন। আরো পাঁচজন রয়েছে অবশ্যই টিমে। রাত পড়ার সঙ্গে সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে খুব, আর ঘন ঘন বাজ পড়ছে। যেহেতু আকাশে মেঘের এত ডাকাডাকি, সেহেতু বৃষ্টি হবে বলে মনে হয় না। এসব ভাবতে ভাবতেই সরোয়ার দেখছে বাইরে বৃষ্টির তোড়জোড়।
হ্যাঁ, কত বিয়ের বেদির যে ব্লাড চুল ছিল তা হঠাৎ বন্ধ হয়ে গেছে। চেষ্টা করলাম কিন্তু ব্লাড যাচ্ছে না।
কি বলেন, চলুন আমি দেখছি।
স্যার, অন্য কোনো প্রবলেম নাই তো?
না না, ও তো আগের চেয়ে অনেক বেটার। এক কাজ করুন, আপাতত ব্লাডটা বন্ধ রাখুন।
জি স্যার।
আচ্ছা, ডক্টর মঈন এখনো আসেননি?
ওনার আজকে লেট হবে, ফোন করেছিলেন।
ও আচ্ছা, ঠিক আছে।
স্যার, আমার বাচ্চাটাকে এখনো ভর্তি করে নিন। ও ভীষণ জ্বর। আমি ওর বাবাকে ফোন দিয়ে এখনই আসছি।
আপনাকে শান্ত হন, দেখুন কিছু কাগজপত্র সাইন করতে হবে।
আপনি কাগজপত্র রেডি করুন, আমি ঘুরে আসছি।
শীলা, বাচ্চাটাকে ওয়ার্ডে নিয়ে যান। অদ্ভুত বিষয়, ভদ্রমহিলা বলে গেলেন ফোন করে চলে আসবেন, অথচ এখনো আসছেন না, ব্যাপারটা কি?
আমি
দেখছি বাচ্চার কাপড়টা চেঞ্জ করেছে তো।
অদ্ভুত বিষয়, এত ঝড় বৃষ্টির মধ্যে বাচ্চার কাপড়টা একদম শুকনো।
অদ্ভুত হবে কেন, তার মানে নিশ্চয়ই ভদ্রমহিলা হসপিটালের ভেতরে কোথাও ছিল, কারণ ওনার শরীরও তো ভেজা দেখলাম না।
প্রচন্ড ঝড় বৃষ্টির রাতে হুট করে এক ভদ্রমহিলা একটা বাচ্চাকে হসপিটালে ডাক্তারের কাছে রেখে ফোন করার কথা বলে উঠা। এদিকে ডিউটি ডাক্তার আর নার্সটা পড়লো বিপাকে। গার্ডের সঙ্গে কথা বলে সরোয়ার জানালো বাইরে থেকে কেউ ভেতরে ঢোকেনি, কেননা কোলাপসিবল গেটের কাছ থেকে সে এক সেকেন্ডের জন্যও কোথাও যায়নি। তার মানে উনি ভেতরেই কোথাও আছেন, কিন্তু এত লোকের মধ্যে ভদ্রমহিলা ঠিক কোথায় আছেন কে জানে। কি অদ্ভুত ঘটনা, সে যাক, হয়তো কোনো ঝামেলায় পড়ে গেছেন উনি। তা না হলে বাচ্চাকে হসপিটালে রেখে এমনটা কোনো মাই করবেন না, এটা সর্বার নিশ্চিত। আপাতত রাতটা পার হোক, সকালে যা হয় কিছু একটা ভাবা যাবে। আর ততক্ষণ নিশ্চয়ই বাচ্চাটির বাড়ির লোকজনও চলে আসবে। বাচ্চাটির আবার প্রচন্ড জ্বর বেড়েছে, জ্বরে বাচ্চাটি অচেতন হয়ে আছে। আশ্চর্য, এইটুকু বাচ্চার গায়ে এত টেম্পারেচার, অস্বাভাবিক লাগছে। পরদিন সারা দিন চলে গেল, অথচ কেউ বাচ্চাটির খোঁজ করতে এলো না। ভদ্রমহিলাকে দেখে কিন্তু মনে হচ্ছিল যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের উনি, কোনো হিসেব মিলছে না। কি হতে পারে ভদ্রমহিলার, কোনো ভয়ানক বিপদ ঘটেনি তো যার জন্য উনি আর বাচ্চাটিকে দেখতে বা কাউকে পাঠাতে পারছেন না? হাজারটা প্রশ্ন সরোয়ারের মনে উকি দিচ্ছিল। হসপিটালে কয়েকবার ফোন দিয়ে খবর নিয়েছে। না, আপাতত বাচ্চাটিকে ছেড়ে ফেলতে হবে রহস্যময় ভদ্রমহিলার বাচ্চাটিকে, কেননা এক্ষুনি সরোয়ার একটা অপারেশন থিয়েটারে ঢুকবে। কেন জানি আজ সরোয়ারের খুব ক্লান্ত লাগছে। বাসায় ফিরে ফ্রেশ হয়ে ভেবেছিল একটু বইপত্র ঘাটাঘাটি করবে, কিন্তু তা আর হলো না। দু চোখ ভেঙে রাজ্যের ঘুম তাকে বিছানায় নিয়ে এলো। ছোট্ট বাচ্চার চিৎকারে সর্বনের ঘুম ভেঙে গেল। ফোনটা বাজছে, তার মানে এত তো স্বপ্নে দেখছিল। বেশিরভাগ সময় বাচ্চাদের কান্না শুনতে শুনতে স্বপ্নেও বাচ্চাদের কান্নাই শুনছে সে।
হ্যালো, হ্যাঁ বলছি।
স্যার, ওই বাচ্চাটা তো প্রচন্ড জোরে চিৎকার করছে কোনো কারণ ছাড়াই, কোনোভাবে ওকে থামানো যাচ্ছে না।
কারণ ছাড়া তো আর চিৎকার করবে না, কোথাও কোনো প্রবলেম হচ্ছে বোধ হয়। পিটি ডক্টর কে আছেন আজ?
স্যার, রফিক স্যার আছেন, কিন্তু উনি বললেন আপনার সঙ্গে যোগাযোগ করতে।
আমি বুঝতে পারছি না, একটা বাচ্চা চিৎকার করছে বলে আপনারা এত রাতে অস্থির হয়ে আমাকে ফোন দিয়েছেন। ডাক্তার তো একজন অলরেডি আছেন, তাই না? যদি উনি না থাকতেন তাহলে অন্য কথা।
স্যার, আমরা কেউ বাচ্চাটাকে হ্যান্ডেল করতে পারছি না, আপনি যদি একবার আসতেন।
আচ্ছা ঠিক আছে, আমি আসছি।
সবার ঘড়িতে টাইম দেখল, এখন বাজে প্রায় রাত পৌনে তিনটা। অদ্ভুত, ডাক্তারদের আসলে টাইম বলে কিছু থাকতে নেই, এটা সর্বার জানে। তবু ওর প্রচন্ড রাগ হচ্ছে। রাগের কারণ অত রাতে হাসপাতালে যেতে হচ্ছে ঠিক সেই জন্য না, কারণটা অন্য, সেই তো টের পাচ্ছে। সর্বার কোয়ার্টার হসপিটাল থেকে খুব একটা দূরে নয়, তবুও গাড়ি বের করলো। সত্যি, বাচ্চাটির চিকিৎসার জন্য নিয়ে হয়তো হাসপাতাল কর্তৃপক্ষ সর্বার কি বলবে, কেননা এটা সরকারি হাসপাতাল নয়, এখানকার চিকিৎসার খরচটাও ততটা কম নয়। মূল কারণ হচ্ছে বাচ্চাদের জন্য কোথায় কত খরচ হচ্ছে সেটা সর্বারকে জানালো। আমি মানুষরা মানুষের চেয়ে টাকার মূল্যটা বেশি দিতে শিখে গেছি আজকাল, তা না হলে অন্য ডাক্তাররা এত গাছারা ভাব দেখাতেন না। সর্বার অবশ্য মনে মনে ভেবে রেখেছে তেমন হলে বাচ্চাদের হসপিটালের সমস্ত বিল সেই দেবে, যেহেতু ওই রাতে বাচ্চাটিকে সর্বারই ভর্তি করেছিল, সেহেতু তার তো রেসপন্সিবিলিটি নিতেই হবে, তাই না? হসপিটালে ঢুকে বাচ্চাদের ওয়ার্ডের সামনে গিয়ে সর্বার অবাক হয়ে গেল। পরিস্থিতি দেখে সর্বারের রাগ এক মুহূর্তে পড়ে গেল। যা পরিস্থিতি তাতে ওকে ফোন দেওয়াটাই স্বাভাবিক। ফোনের ওপার থেকে যতটা বিরক্ত সর্বার হয়েছিল ঠিক ততটাই হেল্পলেস লাগছে এখন নিজেকে।
স্যার, কোনোভাবে বাচ্চাটাকে শান্ত করা যাচ্ছে না, অন্য বাচ্চাগুলো ভয় পেয়ে কাঁপছে।
আচ্ছা চলুন তাড়াতাড়ি, দুজন ডিটি ডাক্তার কি ভেতরে?
জি স্যার, অনেকক্ষণ ধরে চেষ্টা করেও যখন কোনো কাজ হচ্ছে না তখন রফিক স্যার বললেন বাচ্চাটাকে একটা ইঞ্জেকশন দিতে, কিন্তু স্যার এই দেখুন আমার গালে যে এমন আঁচড় দিয়েছে যে ব্যান্ডেজ লেগেছে।
হোয়াট, হাউ ইজ পসিবল?
আমরা সবাই অবাক স্যার।
কি করা যায় রফিক, ওর চিৎকারে তো অন্য অসুস্থ বাচ্চাগুলো হার্ট অ্যাটাক করবে।
স্যার, ইঞ্জেকশনটা পুশ করার জন্য আর একবার চেষ্টা করবো?
আমাকে দিন, আমার তো চিৎকার শুনে মনে হচ্ছে বাচ্চাটা অ্যাবনর্মাল, এইটুকু বাচ্চার গায়ে এত জোর ভাবা যায় না। এই রফিক, শিলা, বাচ্চাটা আমার হাতে এত শক্ত করে ধরলো কিভাবে? স্ট্রেঞ্জ, আমি তো যা বিশ্বাস করতে পারছি না।
কি করবো
স্যার, ও অপারেশন থিয়েটারের পাশে যে সিঙ্গেল রুম, বাচ্চা থেকে আপাতত ওখানে রাখার ব্যবস্থা করি, তা না হলে অন্য বাচ্চাদের জন্য খুবই সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করুন, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না।
অদ্ভুত ভাবে যখনই বাচ্চাটিকে অন্য রুমে একা দিয়ে দেয়া হলো চিৎকার থেমে গেল। বাচ্চাটি শান্ত হয়ে ঘুমাচ্ছে। নার্স শিলা, ডাক্তার রফিক, ডাক্তার আজিজের মুখে সবটা শুনে সর্বারের মনে হচ্ছে কোথাও কোনো একটা সমস্যা আছে বাচ্চাটির। এদিকে ওই ভদ্রমহিলা তো একেবারেই লাপাত্তা, সর্বার ছাড়া কেউ ওনাকে দেখেনি পর্যন্ত। না, সর্বারের মনে হচ্ছে এবার একটা ডিসিশন নিতেই হবে, পুলিশকে জানানো উচিত ছিল গতকালই। ইস, কেন যে এত বড় ভুল করলো, এখন পুলিশ হয়তো সন্দেহমূলক প্রশ্ন করতেই থাকবে, অবশ্য এটাই তো পুলিশের কাজ। পুলিশকে জানানো হলো এবং পত্রিকা ও টিভিতেও হারানো বিজ্ঞাপনও দেয়া হলো। আর আশ্চর্য বিষয় হচ্ছে, টিভিতে বিজ্ঞাপন প্রচারের প্রায় এক ঘন্টা খানিকের মধ্যে হসপিটালে একজন খ্রিস্টান পাদ্রি মহিলা বাচ্চাটিকে নিতে এলেন। উনি দাবি করছেন জোহান, অর্থাৎ বাচ্চাটি ওনারই ভাইয়ের, ভাই এবং ভাইয়ের স্ত্রী দুজনেই মারা গেছে, তাই উনি বাচ্চাটিকে অর্থাৎ জোহানকে দেখাশোনা করেন। কে বা কেন বাচ্চাটিকে চুরি করে ঝড় বৃষ্টির রাতে হসপিটালে দিয়ে গেছে সে বিষয় নিয়ে তিনি মাথা ঘামাতে যাচ্ছেন না। জোহানকে যে খুঁজে পাওয়া গেছে তাতেই তিনি খুশি। তবে ডাক্তার সরলের কাছে অবাক লাগছে এটা ভেবে যে ভাইয়ের বাচ্চাকে এতটা যিনি ভালোবাসেন অথচ হারিয়ে যাওয়ার পরও থানায় কেন জানাননি, অন্য কোনো রহস্য নেই তার মধ্যে? ধুর, কিসব গোয়েন্দাদের মতো ভাবছে সরবার, কত রকম ঝামেলার কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল বাচ্চাটাকে নিয়ে, সেসব থেকে তো অবশেষে মুক্তি পাওয়া গেল। ব্যাস এটাই যে অত কিছু নিয়ে ভাববার সময় বা ইচ্ছে কোনোটাই আপাতত ডাক্তার সারোয়ারের নেই। হাত ছেড়ে যেন বাঁচা গেল। থানা, পুলিশ, হসপিটাল, খ্রিস্টান পাদ্রী মহিলার বিভিন্ন এভিডেন্স এবং সর্বোপরি জোহানের ঝামেলা একদম শেষ, অর্থাৎ এখানেই শেষ হওয়ার কথা ছিল। আবার ডাক্তার সারোয়ারের সঙ্গে হয়তো জোহানের কোনো যোগসূত্র হওয়ার কোনো কারণই ছিল না, তবুও হলো। কেননা চার মাস বয়সে জোহানকে নিয়ে যাওয়ার পরপর জোহানের পাশের কটের তিনটি বাচ্চার মৃত্যু হলো। যদিও বাচ্চাগুলোর অনেক সমস্যা ছিল কিন্তু তবুও ডাক্তার সরোয়ার মেনে নিতে পারছেন না। তাতে বড় কথা, তিনটি বাচ্চার গায়ে অসংখ্য আঁচড়ের দাগ রয়েছে যা ভয়ঙ্কর। আর একটা বিষয় ডাক্তার সরোয়ারকে ভাবাচ্ছে, তা হলো জোহান কিন্তু তিন রাত ছিল হসপিটালে। সরোয়ার যখন কিছু ভাবতে চাইছে না যা যুক্তিহীন, তবু ভাবনাটা পিছু ছাড়তে চাইছে না তার। অনেক কাঠ খড় পুড়িয়ে হাসপাতালের গুডউইল বাঁচানো হলো, মিডিয়া বা পুলিশ পর্যন্ত গড়ালো না বিষয়টা ঠিকই, কিন্তু ডক্টর সরোয়ার নিজের মনকে ম্যানেজ করতে পারছেন না। একজন ডাক্তার হয়ে বাচ্চাটিকে নিয়ে অন্য কিছু ভাবা মানে সাধারণ মানুষের মতো বিশ্বাস করা যে অশরীরী কোনো বিষয় বাচ্চাটির সঙ্গে রিলেটেড, এটা ঠিক যেন নেওয়া যায় না। জগতে রহস্য বলে যে শব্দটা রয়েছে তা আছে শুধুমাত্র এজন্য যে বিজ্ঞান রহস্য ভেদ করতে পারছে না, কিন্তু তার মানে এই নয় যে রহস্য ভেদ করা যায় না। আজকের রহস্যই আগামীর আবিষ্কার। নিজের মনের রহস্য ভেদ করার জন্য ডক্টর সারোয়ার ওই খ্রিস্টান পাদ্রী মহিলার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলেন।
আসতে পারি?
অবশ্যই আসুন আসুন। আপনি আর মিনিট দশেক পরে এলে আমার সঙ্গে দেখা হতো না, আমি একটু শহরের দিকে যাচ্ছি।
ও, তাহলে অন্যদিন আসি, আমার একটু কাজ ছিল এদিকে, তাই ভাবলাম জোহানকে একটু দেখে যাই। কেমন আছে ও এখন?
জি ডক্টর, জোহান ভালো আছে।
আপনি মানে একাই থাকেন?
মানুষ একা থাকতে পারে না, আমার বাড়িতে আমি ছাড়া আরো তিনজন লোক সবসময় থাকেন, আর জোহান তো আছেই।
আপনি বারবার ঘড়ি দেখছেন, আপনার বোধহয় দেরি হয়ে যাচ্ছে তাই না? চলুন ওঠা যাক।
না না, আপনি বসুন, অন্তত এক কাপ চা তো চলবে।
আমি অন্য কোনো দিন আসতে চাচ্ছিলাম, যদি কাইন্ডলি আমাকে একটু সময় দেন তবে ভালো হতো।
সাধারণত আমি রবিবারটা একদম ফ্রি থাকি, আপনি আগামী রবিবার চলে আসুন, কিছু মনে করবেন না। কোনো বিশেষ কারণ আছে কি?
না মানে বিশেষ কারণ ঠিক নয়, আমার কৌতূহল বলতে পারেন।
মানুষের অতিরিক্ত কৌতূহল কখনো কখনো বিপদ ডেকে আনে।
কৌতূহল বা বিপদ, এই শব্দগুলোর ঊর্ধ্বে মানুষ পৌঁছতে পারে বলে মানুষ জাতি হিসেবে শ্রেষ্ঠ।
আপনি কথা বলেন খুব সুন্দর করে গুছিয়ে।
আর আপনি কথা বলেন খুব শান্ত এবং পরিচ্ছন্ন ভাবে।
থ্যাংকস, আমার ঈশ্বরকে যিনি আমাকে সর্বদা সাহায্য করেন।
বাইদেবে আপনার বাড়িটা খুব সুন্দর, দোতলা বাড়ি অথচ মনে হচ্ছে চারতলা, বেশ উঁচু।
বাড়িটা আমাদের পৈতৃক বাড়ি, পুরনো বাড়ি বলেই হয়তো।
ওকে, আজ তাহলে উঠছি, রোববার দেখা হচ্ছে।
আশা করছি দেখা হবে, ভালো থাকবেন।
আপনিও।
খ্রিস্টান পাদ্রী ভদ্রমহিলার নাম অ্যানি ক্যাথরিন, অত্যন্ত বিচক্ষণ এবং অমায়িক, প্রতিটা কথা বলেন ধীর ধীর চোখে, কোথাও ওনার অস্থিরতা নেই। শুধু হসপিটালে ওনার চোখে সেদিন স্যার এক ধরনের অস্থিরতা দেখেছিল না, তবে তা প্রকাশ পায়নি তার বডি ল্যাঙ্গুয়েজে। শুধু ঘন ঘন চোখের মণিটা এলোমেলো ভাবে চোখের চারপাশে ছুটছিল। ওই ছোটা দেখেই সরোয়ার আন্দাজ করেছিল জোহানকে উনি অত্যন্ত ভালোবাসেন। তবে কেন থানায় জোহানের মিসিং এর খবরটা দেননি সেটাই আশ্চর্য লেগেছিল। অনেক কথাই হয়েছিল সেদিন ভদ্রমহিলার সঙ্গে, কারণ জোহানকে আরো এক রাত হসপিটালে রেখে বেশ কিছু টেস্ট করিয়ে তারপর উনি জোহানকে নিয়ে বাড়ি ফিরেছিলেন। জোহানের অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটাই মূলত জানতে চান ডক্টর সরওয়ার। যদি সম্ভব হয় তবে মনের ভেতর যে কৌতূহলটা জন্ম নিয়েছে সেটাও মেটানোর চেষ্টা করবে রোববার। এমনিতে তো বাচ্চাটা সুস্থ, অন্তত মেডিকেল রিপোর্ট তাই বলছে, তবে ভদ্রমহিলা কিছু একটা বলতে চেয়েও যেন থেমে গেছিলেন। সারা সপ্তাহ এক ধরনের চাপা উত্তেজনায় কাটানো ডক্টর সরওয়ার, আর তার কারণ হচ্ছে কিছু অস্বাভাবিক বিষয়ে ডক্টর সরওয়ারের চোখ এড়ায়নি। তার মধ্যে নার্স শিলার গালের কাটা জখমটা, প্রেসিং করার সময় সরওয়ার লক্ষ্য করেছে কাটা ক্ষতটা নখ নয়, বরং মনে হচ্ছিল কোনো ধারালো ছুরির আঘাত। মাত্র কয়েক মাস বয়স যার তার নখ এতটাই ধারালো, এটা বিশ্বাস করতে মন চাইছিল না। শনিবার রাত 8টার দিকে একটা TNT নম্বর থেকে সরওয়ারের মোবাইলে ফোন এলো, অ্যানির ফোন। উনি অত্যন্ত দুঃখজনক ভাবে ডাক্তার সরওয়ারকে জানালেন বিশেষ একটা কাজে উনি কাল ব্যস্ত থাকবেন, তাই সরওয়ারকে সময় দিতে পারবেন না, তবে নেক্সট রোববার অবশ্যই কথা বলবেন। ফোনটা পাওয়ার পর সরওয়ারের মনে হচ্ছিল আসার সময় ওই দিন কার্ডটা দিয়ে আসা উচিত হয়নি। যতটা অমায়িক ওনাকে মনে হয়েছিল ততটা অমায়িক তিনি নন। তিনি ইচ্ছে করেই সরওয়ারের সঙ্গে দেখা করবেন না, ভীষণ বিরক্ত লাগছিল, কিন্তু কিচ্ছু করারও নেই, আবার এক সপ্তাহ অপেক্ষা। সরওয়ার রোববার রাতে কোনো কাজ রাখেননি হাতে, তাছাড়া রোববারে তার নাইট ডিউটি। এটাও একটা স্বস্তি, অনেকক্ষণ ধরে সরওয়ার দরজার বাইরে দাঁড়িয়ে আছে, দুইবার কলিং বেল দিয়েছে কিন্তু কেউ ভেতর থেকে দরজা খুলছে না। বেশ খানিকক্ষণ অপেক্ষার পর একজন অপরিচিত মহিলা দরজা খুলে দিলেন। সরওয়ার লক্ষ্য করল ভদ্রমহিলার বাম গালে ব্যান্ডেজ। কিছুক্ষণ অপেক্ষা করার পর অ্যানি বসার ঘরে এলেন।
ভালো আছেন তো আপনি?
জি, ঈশ্বরের কৃপা। আমি দুঃখিত আপনাকে একটু অপেক্ষা করতে হয়েছে। আমার পক্ষে আপনার বাচ্চা দেখাশোনা করা আর সম্ভব না। প্লিজ আয়া, একটু বোঝার চেষ্টা করো, আমি এই মুহূর্তে আরেকজন আয়া কোথায় পাবো? আমাকে অন্তত 7-8 দিন সময় দাও প্লিজ। ঠিক আছে, তবে 7 দিন নয়, আমি 3 দিন সময় দিলাম।
কিছু মনে করবেন না ম্যাডাম, জোহান কি সবসময় এরকম অস্বাভাবিক ভাবে চিৎকার করে কাঁদে?
আমি ভেবেছিলাম আপনার সাথে বিষয়টা শেয়ার করব না, কিন্তু পরে দেখলাম আপনি যেহেতু একজন চাইল্ড স্পেশালিস্ট, তাই আমি সত্যি চাচ্ছি আপনি আমাকে জোহানের ব্যাপারে একটু হেল্প করুন প্লিজ।
কেন নয়, অবশ্যই করব, সেজন্য আমার ওর পুরো হিস্ট্রিটা জানা খুবই দরকার।
দেখুন ডক্টর, আমি আমার মতো চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে দিন দিন কন্ট্রোল হারিয়ে ফেলছি। আমি যথেষ্ট আধুনিক চিন্তা করি, কিন্তু একের পর এক পরিস্থিতি আমাকে বাধ্য করছে ওর মায়ের কথাগুলো বিশ্বাস করতে।
মানে একটু খুলে বলবেন কি?
হঠাৎ জোহানের ঘর থেকে জিনিসপত্র ছোড়ার শব্দ আসছিল। অ্যানি ও ডাক্তার দুজনে দৌড়ে ওর ঘরে গেলেন। আশ্চর্য, জোহান এখন ঘুমোচ্ছে, তাহলে সমস্ত জিনিস এলোমেলো হলো কি করে?
বলুন যা বলছিলেন।
দেখলেন তো, জোহানের ঘরের অবস্থা। জোহানের মা লুসির মৃত্যুটাও আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। আমার মনে হয়েছে লুসির মৃত্যুর সঙ্গে জোহান অর্থাৎ ডেকনের যোগসূত্র আছে।
মানে
ডেকন একজন বামুন লোক। লুসির ধারণা ছিল জোহানের মধ্যে বামুন ডেকনের আত্মা ভর করেছে।
আচ্ছা আপনি আমাকে বলুন তো, জোহান কি চিৎকার করা ছাড়াও হাত-পা জোরে জোরে ছোড়াছুড়ি করে?
জি, এই চার মাস আমাকে প্রায় 7-8 জন আয়া চেঞ্জ করতে হয়েছে। সবার একই কথা, জোহান নাকি ওদের হাত-পা ছুড়ে লাঠি বা ঘুষি দেয়। কাছে যেতে চাইলে নখ দিয়ে আঁচড় দিয়ে হাত পা মুখ চোখ কেটে দেয়। ভয়ে কেউ আমার বাসায় কাজ করতে চায় না।
আর যে আয়ার কাছে ব্যান্ডেজ ছিল সেটা কি জোহানই কেটে দিয়েছে?
জি ডক্টর।
আমার ধারণা জোহানের এপিলেপসি আছে।
অন্য ডাক্তারও এই বিষয়টাই বলছেন। আমি জোহানকে চিকিৎসাও করিয়েছি কিন্তু তাতে কোনো ফল হয়নি, বরং একটা টাইম পরপর সে একইভাবে অর্থাৎ যখন বামুনের আত্মাটার উপর ভর করেছে তখন সে অস্বাভাবিক আচরণ করছে।
বিশ্বাস করছেন যে আত্মা ওইটুকু একটা বাচ্চার উপর ভর করতে পারে?
আগে বিশ্বাস করতাম না, কিন্তু আমার জানাশোনা একজন ফাদার আছেন, উনি বিভিন্ন সময় শয়তানের উপাসনা করে এসব বিষয় সম্পর্কে অনেক কিছু বলতে পারেন।
আমি জোহানকে আরেকবার একটু দেখব, সঙ্গে ওর সমস্ত মেডিকেল রিপোর্ট গুলো।
জি চলুন।
সেদিন অ্যানি জোহানের আয় নিয়ে খুব বিচলিত ছিল, তাই ডক্টর সরোয়ার ইচ্ছে করে ওনার বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এলেন। যেহেতু ভদ্রমহিলা নিজে থেকে সাহায্য চাইছেন, সেহেতু একটু টাইম নিয়ে বিষয়টা দেখতে হবে। জোহানের সমস্ত মেডিকেল রিপোর্টগুলি নিয়ে আগে একটা স্টাডি করতে হবে, তারপর বসবেন আইনের সঙ্গে। জোহানকে সেদিন দেখে মনেই হচ্ছিল না আয়ার গালে ওই বাচ্চাটাই কেটে দিয়েছে। এত কিউট একটা বাচ্চা। এর প্রায় 2 সপ্তাহ ডক্টর সরোয়ার খুব বিজি ছিল। অ্যাবনর্মাল চাইল্ডের উপর একটা থিসিস করছে ওরা কয়েকজন ডাক্তার। হঠাৎ অ্যানির জরুরি ফোন পেয়ে ওদের বাড়িতে গেলেন।
আজ আমি আপনাকে লুসির বিষয়টা বলতে চাই।
অবশ্যই শুনব, তার আগে একটা ছোট্ট কথা বলে নেই। সমস্ত রিপোর্ট দেখে আমার মনে হচ্ছে রোহান একদমই সুস্থ, ওর শারীরিক বা মানসিক কোনো সমস্যাই নেই।
তার মানে আপনি মানছেন সমস্যাটা অন্য জায়গায়?
ঠিক তা নয়, আসলে যখন রোহান অস্বাভাবিক আচরণ করে তখন ঠিক কি কি ঘটে তা জানতে না পারলে কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না।
গত 2 সপ্তাহ আগে আপনি যে আয়াকে দেখেছিলেন সে আত্মহত্যা করেছে।
তোমার যে চাকরি ছেড়ে দিয়েছিল?
হ্যাঁ, কিন্তু আমি জানি ও আত্মহত্যা করেনি, ওকে কেউ মেরে ফেলেছে। আমার ভীষণ ভয় হচ্ছে, আমি আমি কি করব ঈশ্বর।
এতটা অস্থিরতা আপনাকে মানাচ্ছে না, সমস্যা যেমন আছে তার সমাধানও আছে, অবশ্যই আছে। আগে সমস্যাটা খুঁজে বের করতে হবে, তারপর।
সমস্যাটা আমি বের করেছি, জোহানের উপর সত্যিই ওই ডেকনের আত্মা ভর করে এবং এই অস্বাভাবিক মৃত্যুগুলো ঘটে।
আপনি আমাকে খুলে বলুন সবকিছু।
আমি যেভাবে পুরো ঘটনাটা লুসির মুখে শুনেছি ঠিক সেভাবেই বলছি, একটা কিচ্ছু বাদ দিচ্ছি না। আপনি মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি।
গভীর রাতে কারা কখন কিভাবে রেখে এসেছিল কেউ জানে না, কিন্তু সেই বাচ্চাটি বড়ই অদ্ভুত। এতটুকু বাচ্চা, তার কি সমস্যা কিছুই জানা যাচ্ছে না, কিন্তু প্রথম থেকেই এই বাচ্চাটাকে নিয়ে প্রচুর রহস্য। এবং একটা পর্যায়ে ডক্টর সরোয়ার খুঁজে পেলেন পুলিশের মারফতে টিভি রেডিওতে জানিয়ে দিয়ে যে সেই বাচ্চাটির ফুপু একজন পাত্রী সিস্টার অ্যানি ক্যাথরিন, এবং তিনি পরে বাচ্চাটিকে নিয়ে যান এবং আমরা দেখতে পাচ্ছি সেই বাচ্চাটি যাবার পর সেই হাসপাতালে তিনটি বাচ্চার করুণ ভাবে মৃত্যু হয়েছে এবং আরো ইত্যাদি অনেক কিছু আমি খুব ছোট করে বলছি। একটা পর্যায়ে দেখা যাচ্ছে সেই বাচ্চাটিকে তার ফুপুর রাখতে খুব ঝামেলা হচ্ছে, কারণ সেই বাচ্চাটির পরিচর্যা করবার জন্য যে কয়টা আয় রাখা হয়েছে তারা কেউ বেশি দিন থাকতে পারে না, মাত্র 4 মাস একটি বাচ্চার বয়স, কিন্তু তার অদ্ভুত আচরণ। সেই হাসপাতালে থাকাকালীন নার্স শিলাকে আঘাত করেছিল আর ধারালো কিছু দিয়ে, যদিও বলা হচ্ছে যে তার নখের খামচে, এবং যে বাচ্চা তিনটা মারা গিয়েছিল তাদের গায়ে প্রচুর আঘাতের দাগ পাওয়া যায়। আর যখন ডক্টর সারওয়ার আসেন ক্যাথরিনের বাসায় দেখা করতে, এসে দেখেন যে সেই বাড়ির আয়া চলে যাচ্ছে, এবং শেষে আমরা জানতে পারলাম যে ডক্টর সারওয়ার আবার যখন ক্যাথরিনের সঙ্গে দেখা করতে যায় অ্যানি ক্যাথরিনের সঙ্গে, তখন তিনি জানতে পারেন যে সেদিন সে যে আয়াটিকে দেখেছিল, যে চাকরি ছেড়ে দিতে চাইছিল, সে আয়াটি আত্মহত্যা করেছে, যদিও সিস্টার ক্যাথরিন বলছে যে আয়াটি আত্মহত্যা করেনি। এবং একটা পর্যায়ে আমরা জানতে পারি ডক্টর সারওয়ার এবং ক্যাথরিনের আলাপের মধ্যে দিয়ে যে বাচ্চাটির মা হচ্ছে জোহানের মা লুসি, লুসি মারা যায় এবং লুসির যে সন্তানটি তার কাছে রয়েছে জোহান, তার উপরে নাকি একটি বামন আত্মা যার নাম ডেকন সে ভর করেছিল। তো লুসির যে কাহিনী সেটা আমরা জানবো এই পরের পর্বে, সঙ্গেই থাকবেন আপনি কুয়াশায়। দ্বিতীয় পর্বে যাবার আগে জানিয়ে দিচ্ছি এয়ারটেলের 23 টাকা রিচার্জে 75 মিনিট ডক্টর মেয়াতেলে 80 SMS আর 23 MB ইন্টারনেট একদম ফ্রি। চলে যাচ্ছে দ্বিতীয় পর্বে, আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর সঙ্গে আছি আমি আজ শামিন। এমন ভাবে ঘটনাটা বর্ণনা দিল যে দৃশ্যের মতো পুরোটা ডক্টর সারওয়ারের চোখে ভেসে উঠল। মনে হলো ডক্টর সারওয়ার সেই সময়টাতে চলে গেছে, প্রায় 1.5 বছর আগের ঘটনা। তখন লুসি একটা থিয়েটারে কাজ করত, ওখানে ওদের মেকআপ ম্যান ছিল একজন বামুন, অত্যন্ত কুৎসিত চেহারার একজন বামুন, আর তার চিন্তা ভাবনাগুলোও ছিল কুৎসিত, কিন্তু মেকআপ করত অসাধারণ, সেজন্যই থিয়েটারের সবাই তাকে ভীষণ স্নেহ করত। লুসির খুব মায়া হতো বামন ডেকনের জন্য, লুসির অত্যাধিক স্নেহটা ডেকন বুঝতে পারত, তারপরও ওর মনে কুৎসিত পাপ হয়তো ছিল যে লুসি কখনো টের পায়নি। আর তাই একদিন শো শেষে লুসি যখন একা গ্রিন রুমে বসে মেকআপ রিমুভ করার চেষ্টা করছিল, ঠিক সেই সময় ঘটল ঘটনা।
ম্যাডাম আমি সাহায্য করব?
উফ, ভীষণ মাথা ধরেছে, আজকাল আর টানা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। দাও তুমি মেকআপটা তুলে দাও, ততক্ষণ আমি একটু চোখ বন্ধ করে রেস্ট নেই।
আজ আপনার অভিনয় দারুণ হয়েছে, অডিয়েন্স তো চোখ বড় বড় করে আপনাকে দেখছিল।
তাই তোমার এত সুন্দর মেকআপের হাত, অডিয়েন্স তো আমাকে দেখবেই।
আরে ম্যাডাম আপনি সত্যি সুন্দরী, তা না হলে মেকআপ মানুষকে কতটা বদলাতে পারে বলুন।
এই যে এই দিকটা গলার কাছে মেকআপটা একটু বেশি ভারী হয়েছে, এই এটা আগে তোলো তারপর ঘাড়ের দিকে যাও। হাউ ডেয়ার ইউ, তোমার সাহস তো কম না, তুমি তুমি এভাবে আমাকে দৃষ্টিভাবে হাত দিয়েছ বেয়াদব পোশাকার।
ম্যাডাম চিন্তা করবেন না, সবাই জেনে যাবে আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি।
হোয়াট, তোমার স্পর্ধা তো কম না, দেখো আমি এক্ষুনি ডিরেক্টরকে বলবো। দেখো তুমি সত্যি কুৎসিত চিন্তা মানুষ, তুমি তুমি নিজেকে একবার দেখেছো আয়নায়?
আমি বামুন বলে আমার কোনো অধিকার নেই, আমার কোনো একটু দাম নেই, আমি ভালোবাসতে পারবো না।
একদম একদম সামনে আসবে না বলছি, খুন করে ফেলবো
তোমাকে। আমার চাই, আমি চাই না।
ও নো, আমি তো চাইনি, দেখো আমি চাইনি। ও ও গড, হেল্প মি গড, হেল্প মি।
রাগে ক্রোধে অপমানে বামুন ডেকরের সঙ্গে প্রচন্ড ধস্তযুদ্ধের সময় ড্রেন রুমের জানালা দিয়ে তিনতলা থেকে নিচে ডেকর পড়ে যায়। ডেকরের আপত্তিকর আচরণ লুসিকে দিশেহারা করে দিয়েছিল সে সময় এটা ঠিক, কিন্তু লুসি ডেকরকে ইচ্ছে করে ফেলে দেয়নি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তিনতলা থেকে পড়েও ডেকর মারা যায়নি। প্রচন্ড জীবন শক্তি ছিল বামুন ডেকরের, কিন্তু হাত পা ভেঙে একদম পঙ্গু হয়ে যায়। টাকা পয়সা দিয়েও লুসির হাজবেন্ড জোসেফ অর্থাৎ অ্যানির ভাই বিষয়টাকে মিটিয়ে ফেলেন ঠিকই, কিন্তু ডেকর ভাবে ইচ্ছে করে লুসিকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। প্রচন্ড ঘৃণা এবং মনের কুচ্ছিত পাপ থেকে বামুন লুসিকে বলে, আমি তোমাকে ক্ষমা করব না, এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি তুমি পাবে। আমি শয়তানের উপাসনা করি, শয়তানি আত্মা হয়ে আমি তোমার কাছে আবার ফিরে আসব। কিন্তু লুসি কোনোদিনই আর ডেকনের সঙ্গে দেখা করতে যায়নি। তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে, প্রায় লুসি ডেকনকে স্বপ্নে দেখে প্রচন্ড ভয় পেত। প্রতিবারই স্বপ্নে দেখত যে ডেকন ওকে মারতে চাইছে। এদিকে যেদিন ডেকনের অ্যাক্সিডেন্ট হলো সেদিনই লুসি জানতে পারলো সে প্রেগনেন্ট। ডাক্তার লুসিকে সম্পূর্ণ বেডরেস্ট দিয়ে দিল। লুসি যেন ডাক্তারের সিদ্ধান্ত লুফে নিল, তাকে থিয়েটার ছেড়ে দিল। তবে থিয়েটারের সেই বামুন তাকে ছাড়ল না, সারাক্ষণই ওই কুচ্ছিত মুখটা তাকে তাড়া করতে লাগলো। যতই ডেলিভারি ডেট এগিয়ে আসছে ততই যেন লুসি কুচ্ছিত বামুনের কাছে বন্দী হতে লাগলো। বামুনের আত্মা লুসিকে নানাভাবে ভয় দেখাচ্ছিল। অবশেষে ঢাকা ছেড়ে ময়মনসিংহ শহরের বাইরে জোসেফের এই পৈতৃক বাড়িটাতে লুসি চলে এলো। কিন্তু এখানে কিছু ঘটনা ঘটলো অন্য। যেদিন জোহান জন্মালো সেদিনই সেই সময় ওই বামুন ডেকর মারা গেল। আর আশ্চর্য, জোহানের মুখ দেখে লুসি প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করল, কারণ সেটা জোহান নয়, তার গর্ভের সন্তানের মুখে পুরো ডেকরের মুখটাই সে দেখতে পেয়েছিল। বামুনের শয়তানি আত্মা প্রচন্ড ঘৃণা নিয়ে লুসির কাছে ওর সন্তানের মধ্য দিয়ে ফিরে এসেছিল। জোহান জন্মের 7 দিনের মধ্যে ওর বাবা জোসেফ রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, আর তারপর থেকে লুসি প্রচন্ড রকম আপসেট হয়ে গেছিল। প্রায় অ্যানিকে বলত ডেকর জোসেফকে মেরে ফেলেছে, ওর বাচ্চাটাকেও সে মেরে ফেলবে, ওর বাচ্চাটাকে যেন অ্যানি রক্ষা করে। বাচ্চাটার উপর ডেকরের অতৃপ্ত আত্মা ভর করে এসব করছে। লুসি নিজের চোখে দেখেছে বামুন ডেকরের আত্মা ওর বাচ্চাটার উপর ভর করে রাতের বেলা হেঁটে বেড়ায়, লুসিকে ডাকে, ওর ঘরের দরজায় নক করে। লুসি ভয়ে জোহানের কাছে যেত না, অ্যানি আর একজন আয়ে জোহানকে দেখাশোনা করত। যখন জোহান একদম স্বাভাবিক থাকত তখন ভয়ে ভয়ে ওর কাছে যেত লুসি। একদিন সন্ধ্যায় জোহান খুব চিৎকার করে কাঁদছিল। লুসি বাচ্চার কান্না শুনে সব ভুলে দৌড়ে জোহানের ঘরে চলে এলো। বাসায় তখন কেউ ছিল না, শুধু মালি বাগানে কাজ করছিল ওদের বাগান বাড়ির পেছনে, আর বাগানের দিকে জানালা দিয়ে লুসি আর জোহানের কথা মালি শুনেছে। কিন্তু বাড়ির পেছন থেকে ঘুরে ওই ঘর পর্যন্ত পৌঁছানোর আগেই লুসি, তাছাড়া আমি বাইরের থেকে ঘর লক করে আয়াকে নিয়ে একটু বাইরে গিয়েছিল অল্প সময়ের জন্যই।
জোহান বাবা, তুমি তো কান্না করছো কেন, কি হয়েছে? এই যে মা, মা কি হয়েছে বাবু? অ্যানিটা আবার কোথায় গেল? ভোর সন্ধ্যে আয়াকেও তো দেখছি না, কোথায় কোথায় গেল সব? কে কে? না 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 না, আমি ভুল দেখছি, না দেখো দেখো, আমি তোমাকে স্নেহ করতাম, তোমাকে তোমাকে সেদিন আমি ইচ্ছে করে থাকতে দেয়নি। দেখো বিশ্বাস করো, দেখো বিশ্বাস করো, আমাকে দেখুন আমার বাচ্চাকে ছেড়ে দাও, ও কোনো ক্ষতি করো না, আমি আমি মনে করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার বাচ্চা কোনো ক্ষতি করো না প্লিজ। আমি তোকে স্নেহ করতাম দেখুন, বিশ্বাস করো ভালোবাসাচ্ছি না, কখনো না, তুমি ভয়ঙ্কর অন্যায় করেছিলে সেদিন ভাই। আমি করছি আমি আমাকে মেরো না দেখুন, তুমি তুমি আমার সামনে এসো না, এটা বলছি না, তোমাকে তোমাকে আমি মেরে ফেলবো, সত্যি মেরে ফেলবো,
আমাকে মারবে, তোমার পাড়ি যতবারই জোহানের মধ্যে লুসি বামন ডেকনকে দেখেছে ততবারই চিৎকার করে উঠেছে, আর এসব থেকে মুক্তি পেতেই পুরো বিষয়টা অ্যানিকে লুসি জানিয়েছিল, কিন্তু তারপরও লুসিকে অ্যানি বাঁচাতে পারেনি। এখন জোহানকে নিয়েই অ্যানির সমস্ত ভয়, অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু জোহানের সমস্যা শেষ হচ্ছে না। সমস্তটা শুনে ডাক্তার সারোয়ার বললেন, কোন অশরীরী আত্মা যদি সত্যি বাচ্চাটির উপর থেকে থাকে তবে অ্যানি কেন পাদ্রি ফাদারের কাছে জোহানকে নিয়ে যাচ্ছে না? যে পাদ্রি এসব আত্মার বিষয় নিয়ে বিভিন্ন সময় উপাসনা করেন তার উত্তরে অ্যানি যা বলল তার জন্য ডক্টর সারোয়ার সত্যি প্রস্তুত ছিলেন না। জীবনে উনি এতটা অবাক কোনো দিনই হননি।
আপনি ভাবছেন আমি জোহানকে নিয়ে সে চেষ্টা করিনি?
আমি তা বলছি না, পুরোটা শুনে মনে হচ্ছে যেহেতু চার্চের ওই ফাদার আপনাকে আশ্বস্ত করেছেন সেহেতু ওনার কাছে জোহানকে নিয়ে যাওয়া আপনার উচিত।
এখন আমি যে কথাটা বলবো সেই কথাটা আপনি বিশ্বাস করবেন তো ডক্টর?
বিশ্বাসযোগ্য হলে অবশ্যই করব, কেন বলুন তো?
ডক্টর, যতবারই আমি জোহানকে ওই চার্চে নিয়ে যাওয়ার ডেট ঠিক করি ততবারই জোহান বাড়ি থেকে মিসিং হয়ে যায়।
মানে ঠিক বুঝলাম না,
কিভাবে বা কে জোহানকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে যায় আমি আজও সেটা হিসাব মেলাতে পারি না। তবে শুনেছি লুসির,
এক মিনিট, লুসির কোনো ছবি আপনাদের বাড়িতে নেই কেন?
ছিল, আমি সরিয়ে ফেলেছি।
আমাকে লুসির একটা ছবি দেখাতে পারবেন?
পারি, তবে কোনো অস্বস্তিকর ঘটনা ঘটলে আপনি আমাকে দায়ী করবেন না তো?
একজন মৃত মানুষের ছবি আমার কাছে কোনো অস্বস্তির কারণ হতেই পারে না। তাছাড়া আপনি ভুলে যাচ্ছেন আমি একজন ডক্টর।
একটু বসুন, আমি আসছি।
ছবি আনতে এত টাইম লাগছে, আজব তো, বাড়ির সবকিছুই তো মনে হচ্ছে খুবই আজব।
এই নিন, এটা লুসির 2 বছর আগের ছবি।
আমি বিশ্বাস করতে পারছি না, এই ভদ্রমহিলাকে আমি দেখেছি, অবশ্যই দেখেছি। উনি সেই ঝড় বৃষ্টির রাতে জোহানকে আমার হসপিটালে পৌঁছেছিলেন, কিভাবে সম্ভব এটা?
প্রতিবারই কিন্তু জোহানকে কোনো না কোনো শিশু ওয়ার্ডে পাওয়া গেছে, আর প্রতিবারই ওর মা লুসি ওকে হসপিটালে নিয়ে গেছে।
না, এটা হতে পারে না, কোনোভাবেই না। ঝড় বৃষ্টির রাতে হয় আমি ভুল দেখেছি অথবা লুসি বেঁচে আছে।
আপনার এই অস্বস্তিতে আমি চাইছিলাম না বলে ছবিটা দেখাতে চাইনি।
আমি সত্যিই অস্বস্তিতে পড়ে গেছি, আমার লাইফে এই ঘটনা এতটাই চমক দেখালো যে আমি একজন ডক্টর হয়েও বিশ্বাস করতে বাধ্য হচ্ছি অচ্ছিত আত্মা বলে সত্যিই পৃথিবীতে কিছু আছে হয়তো।
জগতে বিজ্ঞানের বাইরে অন্য একটা অস্বাভাবিক বিজ্ঞান বিরাজ করছে, এটা এখন ডক্টর সরোয়ারের মনে জায়গা করে নিয়েছে। যতই মুখে সে বলুক সবকিছুর কারণ বা ব্যাখ্যা আছে, ততই মন তার উপর জোর খাটাচ্ছে। যদি ব্যাখ্যাই থাকবে, তবে লুসি ঝড় বৃষ্টির রাতে জোহানকে হসপিটালে নিয়ে এসেছিল কিভাবে? মানুষের সহজাত আচরণ হচ্ছে, একবার কোনো কিছু মাথার ভেতরে ঢুকলে সহজে মানুষ তো ভুলতে পারে না। অ্যানির বাড়ি আর ওই চার মাস বয়সী জোহান এখন ডক্টর সরোয়ার কাছে একটা রহস্যময় গল্পের মতো। এমন ভাবে জড়িয়ে গেছে যে মনে হচ্ছে রহস্যের শেষ অধ্যায়টা পড়ে ফেলতে না পারলে ঘুম হবে না। যত তাড়াতাড়ি সম্ভব রহস্যময় গল্পের প্রতিটা পাতা উল্টে দ্রুত এর শেষে পৌঁছতে হবে। কিন্তু কিভাবে? অ্যানির বাড়িতে লুসির ছবিটা দেখার পর ডক্টর সরোয়ারের বিশ্বাস আর অবিশ্বাস কেমন টালমাটাল হয়ে গেছে। একজন মৃত মাতার বাচ্চাকে নিয়ে হসপিটালে চলে এসেছে, এটা কোনো সুস্থ মানুষ বিশ্বাস করবে না। আর ডাক্তারের মুখে যদি শোনে তাহলে এক বাক্যে ডাক্তারকে পাগল ভাববে। তাই সরোয়ার বিষয়টা কাউকে শেয়ারও করল না, শুধু মনে মনে ভাবছিল অ্যানির সঙ্গে যোগাযোগ করে সে নিজেও জোহান করে ফাদারের কাছে নিয়ে যাবে। অ্যানির সঙ্গে ডাক্তার সরোয়ারের একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে এতদিনে। ঠিক বন্ধুত্ব নয়, যেন নির্ভরতা দেখতে পান সরোয়ার অ্যানির মধ্যে তার প্রতি। ভদ্রমহিলার জন্য সরোয়ারের খারাপ লাগে, একা একা সব দিক সামলাচ্ছেন অথচ জোহানকে সুস্থ রাখতে পারছেন না। যেভাবেই হোক জোহানকে সুস্থ করতেই হবে। আচ্ছা, অ্যানি জোহানকে কখনো ভয় পায় না কেন? ডক্টর সরোয়ার আজ তাড়াতাড়ি কোয়ার্টারে চলে এলো, একটা বিষয় নিয়ে স্টাডি করতে হবে। বাইরে থেকে রক্ত ঘোরাতেই দরজা খুলে গেল।
এত করে বলি রহিম চাচাকে যে সন্ধ্যা যাওয়ার সময় ঘরের আলোটা জেলে দিয়ে যেতে, তবুও কথা শোনে না। না, বেটাকে ধমক দিতে হবে দেখছি, এত অন্ধকার হয়ে আছে, মোবাইলও চার্জ নেই একদম, সুইচ অফ, আরে ইলেকট্রিসিটি নেই নাকি, লাইট অন হচ্ছে না যে। ইলেকট্রিসিটি না থাকলেও এতক্ষণে জেনারেটরের লাইন তো দিয়ে দেওয়ার কথা। কে কে ওখানে, কে ওখানে, কে ওখানে কথা বলছেন না কেন? আমি কিন্তু বুঝতে পারছি ঘরে কেউ আছে, সামনে আসুন। আমি ভুল দেখছি, আমার কুচ্ছিত চিন্তা আমাকে সব দেখাচ্ছে। না না না, আমার হ্যালুসিনেশন হচ্ছে, এটা হতে পারে না, কখনো না। না না, আমি জোহানকে তোমার হাত থেকে বাঁচাবো।
বামন ডেকানের কোন ছবি ডক্টর সরোয়ার দেখেনি, শুধু অ্যানির মুখে গল্প শুনেছে। কিন্তু আজ চেতন বা অবচেতন যেভাবেই হোক বামন ডেকানকে দেখে ডক্টর সরোয়ার শিউরে উঠেছে, প্রচন্ড ভয় পেয়েছে। তারা বরাবরই সাহসী, কোনো অশরীরে আত্মা তার ঘরে হেঁটে বেড়াচ্ছে সেজন্য নয়, বরং ভয় পেয়েছে বামন ডেকানের কুচ্ছিত চেহারা দেখে। লোকে বলে যাদের চেহারা কুচ্ছিত হয় তারা সুন্দর চিন্তা করতে পারে না। সত্যি লুসির জায়গায় ডক্টর সরোয়ার হলে হয়তো সত্যি সত্যি বামুন ডেকলকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিত। লুসির মতন এমন সুন্দর একজন ভদ্রমহিলাকে কুচ্ছিত বামুন ভালোবাসার কথা বলবে, এটা লুসির পক্ষে মেনে নেওয়ার কোনোভাবেই সম্ভব ছিল না। এক মনে এসব ভাবছে ডক্টর সরোয়ার, ধ্যাত কিসব বাজে চিন্তা দিয়ে মাথা ভর্তি করে ফেলছে, মানুষ তো মানুষই, বামুন যখন কুচ্ছিত তাই বলে ওর অন্য সবার মতো স্বাভাবিক জীবনযাপনের কোনো অধিকার থাকবে না? অবশ্যই থাকবে, অন্যায় চিন্তাগুলোই মানুষের বুদ্ধি বিবেচনা লোপ পাইয়ে দেয়। কিন্তু আর একটা বিষয়ে ডক্টর সরোয়ার ভাবছে, ডেকানের অস্তিত্ব আত্মা সরোয়ারকে তারা করছে কেন?
ডক্টর আসুন, আমি নিজেই আপনাকে ফোন করতাম।
তাহলে তো ভালো সময় এসেছে, কি ব্যাপার বলুন তো?
ফাদার আমাকে একটা ডেট দিয়েছেন আবারও, তবে আপনার সাহায্য আমার চাই, তা না হলে আমি একা মানে।
আমি একটা প্রশ্ন করব?
একটা নয়, আপনার যা জানার আপনি জানতে পারেন, কোনো সমস্যা নাই।
আপনি কখনো বামন টেকনের আত্মা জোহানের মধ্যে দেখেছেন?
দেখেছি, তবে খুব অল্প সময়ের জন্য।
ভয় পাননি কখনো? মানে বলতে চাচ্ছি, আপনাকে ডেকনের আত্মা ভয় দেখায়নি?
আমি সর্বদা ঈশ্বরের উপাসনা করি, বিশেষ কিছু প্রার্থনার শক্তি আমাকে ডেকনের অতৃপ্ত আত্মা থেকে সব সময় রক্ষা করে।
তার মানে আপনি একমাত্র জোহানকে বাঁচিয়ে রেখেছেন বিশেষ কোনো প্রার্থনার শক্তি দিয়ে?
আমি বাঁচানোর কেউ নই, ঈশ্বরই জোহানকে বাঁচিয়ে রেখেছে। তবে আমি যদি চার্চ থেকে দীক্ষা গ্রহণ না করতাম, ডেকনের শয়তানি আত্মা সবার আগে আমাকে শেষ করত।
গত রাতে বামন ডেকনের আত্মা আমার ঘরে এসেছিল, সেজন্য আমি আপনার কাছে এলাম। যদিও আমি ভীত নই, তবু ভয় মনের কোথায় যেন বাসা বাঁধতে শুরু করেছে।
তার মানে ফাদারের কথা ঠিক, যেহেতু জোহানকে প্রতিবারই ফাদারের কাছে নেয়ার আগে ও মিসিং হয়ে যাচ্ছে, তাই ফাদার আমাকে বিশেষ একটা পদ্ধতি বলেছেন যা আপনাকেও পাঠ করতে হবে, আর সেটাই ডেকনের আত্মা টের পেয়ে গেছে।
আমি তো বুঝতে পারছি না কিছু।
আপনার ভয়ের কিচ্ছু নেই, সবকিছু আমি করব, আপনি শুধু জোহানকে কোলে নিয়ে বসে থাকবেন, কোনোভাবেই ওকে কোল থেকে নামানো যাবে না। যদি আপনি কিছু মনে না করেন, তবে ফাদারের কাছে যাওয়ার আগে এই কটা দিন আপনি আমার বাড়িতে থাকতে পারেন।
কিন্তু সেটা উচিত হবে কি? মানে ভয়ে আমি আমার কোয়ার্টার ছেড়ে আপনার এখানে উঠলে ব্যাপারটা?
আমি আপনার বন্ধু, আর আমার এখানে আপনার কোনো সমস্যাই হবে না। এছাড়া লোকের কথা নিয়ে যদি ভাবেন, সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, আমাকে নিয়ে এই এলাকায় কেউ কোনো বাজে ইঙ্গিত করবে না।
না না, বাজে ইঙ্গিত নিয়ে ভাবছি না, আপনার সম্মান সম্পর্কে আমি জেনেছি। আমি ভাবছি এতটা ভীত হয়ে গেছে কিভাবে?
আপনি ভীত নন, আপনি একটা শিশুকে ভয়ঙ্কর অন্যায় থেকে বাঁচানোর চেষ্টা করছেন বলে আপনি আপনার বন্ধুর সঙ্গে কিছুদিন থাকবেন, কারণ আপনার সেফটি এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন।
আচ্ছা, ডেকনের আত্মা থেকে সত্যি কি জোহান মুক্তি পেতে যাচ্ছে?
ডক্টর, আপনি যে বিষয়টা নিয়ে ভয় পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি।
মানে আপনার কথা ঠিক?
বামন ডেকনের আত্মা কোনো পুরুষ মানুষকে হত্যা করবে না, ওর আত্মা সমস্ত ঘৃণা নারীদের প্রতি।
আপনি যা ভাবছেন তা আসলে?
আমরা না হয় প্রসঙ্গটা বাদ দিই।
জোহানকে যেদিন চার্চের ফাদারের কাছে নিয়ে যাব, তার আগের রাতে আমি আপনার বাড়িতে চলে আসব।
ভয়টা কেটে গেল তো?
মিথ্যে বলবো না, আমি সত্যি ভয় পাচ্ছিলাম, আর ভয়ের চেয়ে অস্বস্তিটা বেশি ভয়ঙ্কর। আমি সারাক্ষণই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে থাকলে ভয়টা আরো জেঁকে বসে। থ্যাংকস আপনাকে।
থ্যাংকস ঈশ্বরকে বলুন।
তাহলে উঠছি, অনেকক্ষণ গল্প হলো।
আত্মা যে কিনা শুধু সবকিছু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এবং যখনই ছোট জোহানকে তার ফুপু অর্থাৎ সিস্টার অ্যানি ক্যাথরিন এবং ডক্টর সরোয়ার ফাদারের কাছে চাচি নিয়ে যেতে চাইছে তাকে সুস্থ করে তুলবার জন্য বা এই আত্মার কাছ থেকে মুক্ত করবার জন্য, তখনই কোনো না কোনো ভাবে মিসিং হয়ে যাচ্ছে জোহান, এবং একের পর এক ভয়ঙ্কর সব ঘটনা ঘটে চলেছে। এরপরে কি হবে? ডক্টর সরোয়ার এবং অ্যানি ক্যাথরিন কি পারবে জোহানকে ডেকনের কাছ থেকে মুক্ত করতে? চলুন আমরা এই সবকিছু জানবো শেষ পর্ব থেকে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও 90.3। সরোয়ারের হঠাৎ করে মনে পড়ল জোহানকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর যে তিনটা বাচ্চা মারা গিয়েছিল, তিনটা বাচ্চাই মেয়ে। জীবনে এমন একটা ঘটনার মধ্য দিয়ে সে যাবে কোনো দিনই ভাবেনি। জীবন কত রহস্যের টুকরো জমা রাখে জীবনের পাতায়। বামন ডেকানের আত্মা থেকে জোহান মুক্তি পেলে সরোয়ারের ভীষণ আনন্দ হবে। সরোয়ার ভেবে রেখেছে সে তার ব্যক্তিগত ডায়েরিতে ঘটনাটা লিখে রাখবে। সরোয়ার গাড়ি চালাচ্ছে, হসপিটালটা শহরের বাইরে হলেও হসপিটালের সামনে সারাক্ষণই গাড়ি সিএনজি রিক্সায় ভরে থাকে। এমনিতেই দেরি হয়ে গেছে, আবার ভিড় ছেড়ে গাড়ি নিয়ে বের হতে আর কিছুটা টাইম নষ্ট হলো। শহরে কিছু বই কিনতে যাচ্ছে সরোয়ার। আরো আগেই বইগুলো কিনে ফেলা প্রয়োজন ছিল, কিন্তু ব্যস্ততার জন্য শহরের দিকে আসাই হচ্ছিল না। যেটুকু অবসর সে বের করেছে তার পুরোটাই তো এখন অ্যানির সঙ্গে কাটাচ্ছে। অ্যানির বাড়ি তো একদম শহরের উল্টো দিকে। উফ, কবে যে সব ঠিক হবে! এমন ভাবে সে জোহানের বিষয়টা এড়িয়ে গেছে যে এখন এড়ানো মানে অ্যানির মতো একজন সৎ ভদ্র মহিলাকে জেনে শুনে অপমান করা। মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে ডক্টর সরোয়ার এমনটা নন, কথাগুলো মনে মনে ভাবছেন সরোয়ার। আর একটু অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিল। রাস্তাটা ফাঁকা, ওদের পাশের গাড়িটায় একটা হর্ন তাকে ড্রাইভিং এর মনোযোগ ফিরিয়ে দিল। আর তখনই ডক্টর সরোয়ার আবিষ্কার করলো গাড়ির এক্সিলেটার কাজ করছে না, অর্থাৎ গাড়ির ব্রেক আউট অফ কন্ট্রোল। আর সরোয়ারের পাশের সিটে বামন ডেকান বসে আছে।
ও মাই গড, এতক্ষণ তো গাড়িটা ঠিকঠাক ভাবে চলছিল। কে কে তুমি? আমি জানি, আমি জানি তুমি আমাকে ভয় দেখাচ্ছ। না না, তুমি আমাকে মারতে পারবে না, তুমি আমাকে মারতে পারবে না। না না, মারতে হবে না, সাহস রাখতে হবে মনে। দেখুন, আমাকে কিছুই করতে পারবে না। আমার অবচেতন মনের ভয় এটা। গাড়ি ঠিকই আছে, ঠিকই আছে গাড়ি। তুমি এসব কেন করছো? দেখো, না, তুমি তুমি মৃত। দেখো, তুমি মৃত, তুমি আমার পাশে বসে থাকতে পারো না, কিছুতেই না। তুমি আমার কল্পনা ছাড়া আর কিছুই না, কিছুই না।
সরোয়ার কিভাবে গাড়ির ব্রেক ফেল করে ওই খাদে গিয়ে পড়লো এটা মাথায় আসছে না। মনে মনে খারাপ চিন্তাগুলোই এখন বেশি ভিড় করছে। সত্যি স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে হাসপাতালে না আনলে সরোয়ার এতক্ষণে শেষ হয়ে যেত। ভীষণ ভাবে আহত হয়েছে, তবে মাথায় কোনো চোট লাগেনি। আশ্চর্য, এরকম অ্যাক্সিডেন্ট অন্য কারোর হলে সঙ্গে সঙ্গে স্পট ডেথ হতো। অথচ ডেকারের আত্মা সরোয়ারকে সত্যি মেরে ফেলেনি তাহলে। আচ্ছা, এসব কি ভাবছে সরোয়ার? আগামীকাল রাতে অ্যানির বাড়িতে থাকার কথা সরোয়ারের, কিন্তু এমন ভাবে হাত পা কেটেছে যে সেলাই লেগেছে বেশ কয়েকটা। তার মানে আবারও জোহানকে নিয়ে ফাদার পর্যন্ত অ্যানি পৌঁছতে পারবে না, কারণ অ্যানির কথা অনুযায়ী ওই আসনে বসতে না পারলে জোহান হয়তো আবার মিসিং হবে। হয়তো জোহানের মা লুসি জোহানকে নিয়ে আবার পালাবে। জোহানের মা লুসির আত্মা ভাবছে জোহানকে ফাদারের কাছে নিয়ে গেলে দেখেন সত্যি সত্যি জোহানকে মেরে ফেলবে।
ভেতরে আসবো?
আপনি শহরে হসপিটালে, আমি আছি, সেটা তো আপনার জন্য কথা নয়।
আপনাকে ফোন করে না পেয়ে ভীষণ টেনশন হচ্ছিল, তাই আপনার হসপিটালে ফোন করে জানতে পারলাম আপনি অ্যাক্সিডেন্ট করে এখানে ভর্তি। এখানকার ডাক্তাররাই আপনার হসপিটালে ফোন দিয়ে জানিয়েছে।
আপনার কি মনে হচ্ছে আমি কি এতটাই অমনোযোগ নিয়ে ড্রাইভ করি?
আমার ভীষণ কুণ্ঠা বোধ হচ্ছে আপনাকে আজ এই অবস্থায় হসপিটালে দেখে। আমার জন্যই হয়তো আপনি বিপদে পড়েছেন।
না না, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিন যে আমার বড় কোনো বিপদ হয়নি।
আপনার অ্যাক্সিডেন্টের পেছনে অন্য কোনো কারণ আছে আমি জানি।
আমি হঠাৎ করে আমার পাশের সিটে ডেকনকে বসে থাকতে দেখেছিলাম, আর গাড়িটা ব্রেক কোনোভাবেই কাজ করছিল না সে সময়।
তার মানে আমার ধারণাই ঠিক, ডেকন চাচ্ছে না জোহানকে ফাদারের কাছে নিয়ে যাই। আপনি এ ব্যাপারে সাহায্য করবেন বলে আপনাকে ও রাতটা।
সেটা তো আপনি আগে থেকেই জানেন, কিন্তু আমাকে মেরে ফেললেও তো আপনি এই চেষ্টা আবারও করবেন না তাই না? ডেকনের রাতটা সেটা জানে নিশ্চয়ই।
আমি চাচ্ছি আপনি জোহানের ব্যাপারে আর ইনভলভ না হন, প্লিজ।
তাতে কোনো সমাধান নেই আমি, কিন্তু তাছাড়াও আমি আপনাকে বন্ধু ভাবি।
কি করবো তাহলে আমি? উফ, আমি ক্লান্ত। আমি বামুন ডেকনের আত্মার কাছ থেকে সত্যি এবার মুক্তি চাইছি। জোহানকে নিয়ে আমি
একটা কাজ করা যেতে পারে, আপনি ফাদারকে আপনার বাড়িতে ডাকুন। আমি এই অবস্থায় হয়তো বা আগামী পরশু দিন আপনার সঙ্গে এমনিতেও চার্চে যেতে পারবো না। তার চেয়ে বরং আপনি ফাদারকে বুঝিয়ে আর একটা ডেট নিন, আর বলুন উনি যেন আপনার বাড়িতে কাজটা করে দেন।
আপনি ভাবছেন আমি ফাদারকে এই প্রস্তাব দিইনি? কিন্তু চার্চ ছাড়া ফাদারের পক্ষে কোথাও ওই উপাসনা করা সম্ভব না।
অ্যানি হসপিটাল থেকে চলে যাওয়ার পরপর সরোয়ারের মনটা খুব খারাপ হয়ে গেল। সত্যি বেচারা খুব ভেঙে পড়েছে। আজকে রাতটাও তো ওর জন্য কম ভয়ঙ্কর নয়, কেননা কোনো এক অলৌকিক শক্তি অ্যানিকে উপেক্ষা করে রোহানকে ঠিক আবারও কোথাও নিয়ে যাবে, হয়তো পেয়েও যাবে। কিন্তু যে ভোগান্তিতে অ্যানি আবার পোহাবে তার জন্য সরোয়ারই দায়ী। ও এতটা আশ্বস্ত না করলে নিশ্চয়ই অ্যানি এত তাড়াতাড়ি ফাদারের কাছ থেকে দেখতে নিত না। এরপর প্রায় এক সপ্তাহ সরোয়ারের সঙ্গে অ্যানির কোনো যোগাযোগ হলো না, কারণ সরোয়ারের পায়ের কাটা ক্ষতটার বেশ খারাপ অবস্থা। প্রচন্ড ব্যথার কারণে তাকে ব্যথার ওষুধের সঙ্গে সঙ্গে ঘুমের ওষুধও দেওয়া হচ্ছে, যার ফলে ঠিক ঘুম না হলেও কেমন যেন ঘুম ঘুম ভাবের মধ্যেই দিন কাটছে তার। তবে আজ অনেকটা ঝরঝরে। সরের মোবাইলটাও হারিয়ে গেছে, তাই হসপিটাল থেকে অ্যানির বাসায় ফোন দিল। আশ্চর্য, কেউ ফোন তুলছে না। ব্যাপার কি, রোহান কি তাহলে সত্যি আবার মিসিং?
কি রহিম চাচা, আপনি রোজ রোজ আমাকে দেখতে আসেন কেন? আমি তো ভালোই আছি।
আজকে শুধু দেখতে আসি না, একটা খবর দিতে আসছি।
কি খবর বলুন তো, কোয়ার্টারে কি কোনো ঝামেলা হয়েছে নাকি?
না বাবা, ওই খ্রিস্টান মহিলা আমার কাছে একটা সিডি দিয়া গেছে, বলল জরুরি, শহরে আসার সময় নাই তাই তোমার কাছে পৌঁছায় দিতে বলল।
ও আচ্ছা, জানি চিঠি। আহা, সিমটা না তোলা পর্যন্ত আর হচ্ছে না দেখছি। নিশ্চয়ই কোনো সিরিয়াস বিষয়, সুহান ঠিক আছে তো?
সিডিটা নাও।
হ্যাঁ দিন।
আজ শরীরটা কেমন, বেদনা কমছে?
আজ অনেকটা ভালো, আশা করছি সামনে দুই তিন দিনের মধ্যে কোয়ার্টারে ফিরে যাব।
আলহামদুলিল্লাহ, আমি তাহলে যাই বাবা।
আচ্ছা ঠিক আছে চাচা, আসুন।
চিঠিতে লেখা রোহান মিসিং, ওকে ভালো করে একটা হসপিটালে পাওয়া গেছে, অ্যানি ওখানেই গেছে, এসে দেখা করবে। কিভাবে জোহানের খোঁজ পেল এসব কোনো বিষয় চিঠিতে লেখা নেই, অবশ্য লেখার কথাও নয় যেহেতু অ্যানি টেনশনে রয়েছে। আজ যখন সরোয়ার তার কোয়ার্টারে ফিরে এসেছে এখন সে একদম সুস্থই বলা চলে। যদিও হাসপাতাল থেকে ছাড়তে চাইছিল না, তবুও নিজে ডাক্তার বলে এতটুকু ছাড়া তো পাবেই। এর মধ্যে অ্যানির সঙ্গে যোগাযোগও হয়নি, ভাবছে কালই ওর বাড়িতে যাবে।
রহিম চাচাকে পাঠিয়ে ওর বাড়িতে খোঁজ খবর নিতে পারত, কিন্তু যেহেতু আইনি চিঠিতে লিখে গেছে ও নিজেই যোগাযোগ করবে, তাই আর বাড়াবাড়ি করেনি সর্বা। এমনিতেই ভদ্রমহিলা এত প্রেশারে আছেন। আসুন, ভেতরে আসুন।
আইনি মানে ম্যাডাম বাড়িতে নেই?
আছেন, উনি একটু অসুস্থ, আমি ডেকে দিচ্ছি।
অ্যানিকে খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে কয়েক রাত সে ঘুমোয়নি, চোখের নিচে কালি, চোখ মুখ ফোলা ফোলা। অ্যানি খুব কেঁদেছে নাকি?
আপনি তো বেশ অসুস্থ দেখছি, জ্বরটা নাকি?
না, আসলে আমি আপনার ওখানে যেতাম, একটা খবর দেওয়ার ছিল।
বলুন তো কি খবর? আর জোহান কেমন আছে? অনেকদিন দেখি না ওকে।
চলুন আমার সঙ্গে।
ওইদিকে কোথায়?
আসুন।
সবাই কখনো আগে অ্যানির বাড়ির পেছন দিকটায় আসেনি। খুবই সুন্দর বাগান রয়েছে এদিকে। বাগানটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখেই বোঝা যাচ্ছে মালিক খুব যত্ন করে বাগানটা। নাম না জানা নানান জাতির ফুল গাছ আর পাতাবাহার। ফুল গাছগুলো ফুলে ফুলে নুয়ে আছে, আর পাতাবাহারের পাতাগুলো সাইজ করে এক মাপে কাটা। বাগানের মাঝখান দিয়ে পায়ে হাঁটা সবুজ দুর্বা ঘাসে ঢাকা সরু পথ, পথের শেষেই আনি সেই চার্চ। আর চার্চের পাশে সাদা রং করা উল্টো ভি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা সিমেন্টের ঢালাই করা পিলারের বাউন্ডারি দিয়ে একটা খ্রিস্টান কবরস্থান। আশ্চর্য, অ্যানি সরোয়ারকে এখানে নিয়ে এলো কেন?
এই যে এইখানে রেখেছে জোহানকে।
এটা তো একটা ইপিটা, ইপিটাতে জোহানের নাম লেখা, নিচে জন্ম ও মৃত্যুর তারিখ। কিভাবে, কবে, আমাকে জানাননি কেন?
বাড়িতে আনার পর বাবু দেখুনের অস্তিত্ব আত্মা ওকে বাড়ির জানালা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। এইটুকু বাচ্চা এত উচ্চ দোতলা বাড়ি থেকে পড়েই আর তার মা লুসির কাছে চলে এলো, ওখানেই ও শান্তিতে থাকে।
বামন ডেকনের অচ্যুক্ত আত্মা ক্রোধে অপমানে হিংসায় সত্যি লুসির বাচ্চা জোহানকে কে হত্যা করল। কিন্তু সেই দিন লুসি ডেকনকে সত্যিই নিচে ফেলে দিতে চায়। আজকের গল্পের নাম অতৃপ্ত বাসনা, লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা এবং এই কাহিনীর নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুপ্তা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো এখন জানিয়ে দিচ্ছি। ডক্টর সরওয়ার হোসেনের চরিত্রে অভিনয় করেছেন অরণ্য শান্ত, না শিলা চরিত্রে ছিলেন বন্যা, ডক্টর রসিকের চরিত্রে অভিনয় করেছেন খালিদ, পাজি অ্যানি ক্যাথরিনের চরিত্রে অভিনয় করেছেন শেগুফতা আবিদ শাড়ি, জোহানের আয়ার চরিত্রে অভিনয় করেছেন মিনু, লুসি চরিত্রে ছিলেন নীলাঞ্জনা, বামুন ডেকনের চরিত্রে অভিনয় করেছেন ইয়াহিয়া। চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা। যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি অর্ডার সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকার রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টকটাইম এয়ারটেলে, 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকার রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টকটাইম এয়ারটেলে, 160টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করুন *778*2525# হ্যাশে। এতক্ষণ ছিলেন আপনি এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় শারমিনের সঙ্গে, আর এখন যাবার সময় হয়ে গেছে, আমাকে বিদায় নিতে হবে। সবাই খুব ভালো থাকবেন, আবারও আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহ সোমবার রাতে হাজির হচ্ছি কুয়াশার নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।
Presents Kuasha.